Windows Bhakti Jello.
শুনছো উইন্টার্স বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান এবং আজকে আমার সঙ্গে আছে জাহিদ। এবং সাধারণত আজকের এই শুক্রবারের রাতে আমাদের সঙ্গে থাকে ব্যান্ডি। ব্যান্ডি আজকে আমাদের সঙ্গে নেই, ব্যান্ডি আমাদের সঙ্গে আমরা বিশেষ অ্যারেঞ্জমেন্ট করেছি, ব্যান্ডি আমাদের সঙ্গে পরের পর্বে থাকবে। কারণ যেহেতু পরের পর্বটাই হবে আমাদের চার জাতের আগের শেষ পর্ব, এই কারণে আমরা শেষ পর্বটা একটু ভীষণ অনেক আনন্দ মজা করতে চেয়েছি, এই কারণে একটু অদল বদল হয়েছে আমাদের আজকের পরিকল্পনায়। আজকে আমাদের সঙ্গে লিমিও ইনফ্যাক্ট নেই, তাই বলে কি আমি আর জাহিদ আজকে শুধুই একা? না, আজকে আমাদের সঙ্গে অনেক লোক আছে, অনেক লোক আছে। কারণ তুমি কল্পনা করো যে তুমি এই শোটা শুনছো, তুমি কল্পনা করো যে আমরা আজকে একটা রেস্তোরাঁয় বসে আছি, খুবই সুন্দর একটা রেস্তোরাঁয়, মৃদুমন্দ আলো বাজনা বাজছে, সেই রেস্তোরাঁয় আমাদের সঙ্গে কিন্তু অনেকেই আছে। এবং সেখানে আছেন ইয়োহান ক্রুইফ। ইয়োহান ক্রুইফকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, যিনি ফুটবলের মানচিত্রটাই বদলে দিয়েছিলেন। হল্যান্ডে জন্ম নেওয়া এই ফুটবলার, যে হল্যান্ড দেশটাকে তোমরা এখন নেদারল্যান্ডস নামে চেনো, সেই ফুটবলার 70-এর দশকে টোটাল ফুটবল নামের একটা যুগান্তকারী দর্শন নিয়ে এসেছিলেন। সেই টোটাল ফুটবল ফুটবলটাকে টোটালি বদলে দিয়েছিল। আমাদের সঙ্গে শুধু ইয়োহান ক্রুইফ নয়, আমাদের সঙ্গে আছেন আলেসান্দ্রো সাভেলা। আলেসান্দ্রো সাবেলা ছিলেন আর্জেন্টিনার কোচ, যিনি গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন। আমাদের সঙ্গে আছেন লিওনেল মেসির, ছোটবেলা থেকে লিওনেল মেসির খুব কাছের কিছু মানুষ, তার স্কুলের বন্ধু। লিওনেল মেসির ছোটবেলার, বলা হয় লিওনেল মেসি আজকে হয়তো লিওনেল মেসি হতে পারতেন না যদি তার জীবনের এই বন্ধুরা আসতেন না। সেই বন্ধুদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সিনসিয়া নামের একজন মেয়ে, যিনি লিওনেল মেসির প্রায় সমবয়সী হলেও মেসি যেহেতু ছোটবেলা থেকে একটু মুখ চোরা ছিলেন, ছোটবেলা থেকে একটু লাজুক ছিলেন, সিনসিয়া লিওনেল মেসিকে ছোটবেলা থেকেই অনেকটা বড় বোনের মতোই আগলে রেখেছেন সব জায়গায়। লিওনেল মেসির যদি কখনো কিছু প্রয়োজন হতো, লিওনেল মেসি নিজে মুখ ফুটে বলতেন না, সিনসিয়া তার মুখ দেখলেই বুঝতেন যে মেসির এখন কি দরকার। মেসিকে অবশ্য এরা কেউই মেসি নামে ডাকেন না, মেসিকে তারা সবাই লিও নামে ডাকেন, লিওনেল থেকে আদর করে লিও নামে ডাকা। আমাদের সঙ্গে আজকে থাকবেন লিওনেল মেসির নানি, যে নানি না হলে হয়তো লিওনেল মেসি নামের একজন ফুটবলার কখনই আমরা পেতাম না। লিওনেল মেসি যে আজকে এত বড় মাপের ফুটবলার, এই ফুটবলার হওয়ার স্বপ্ন লিওনেল মেসির মধ্যে স্বপ্নের বীজটুকু পুঁতে দিয়েছিলেন তার নানি। এ কারণেই তোমরা খেয়াল করে দেখবে, লিওনেল মেসি যখন গোল করেন তখন তিনি আকাশের দিকে দুটো আঙুল তুলে তাকান, কারণ তার জীবনে সবচেয়ে বড় অবদান যে নানির, সে নানি মারা গেছেন বেশ কিছুদিন আগে। তারপর থেকে লিওনেল মেসি তার প্রত্যেকটা গোল, একটা দুটো বিশেষ উপলক্ষ বাদ দিয়ে, তার প্রায় প্রত্যেকটা গোল লিওনেল মেসি আকাশের দিকে তাকিয়ে বলেন, নানি এই গোলটা তোমার জন্য, কারণ আমার যখন 4 বছর বয়স ছিল তখন তুমি যদি আমাকে সেই বিশ্বাসের কথা না বলতে, সেই স্বপ্নটা যদি আমার মধ্যে, আমার মগজে না ঢুকিয়ে দিতে, আমার হৃদয়ে না রোপণ করতে, আমি হয়তো আজকে লিওনেল মেসি হতাম না। আজকে আমরা লিওনেল মেসির জীবন নিয়ে গল্প করব। লিওনেল মেসির জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন চরম নাটকীয়তায় ভরা। লিওনেল মেসির জীবন যেন কোনো একটা রূপকথা, লিওনেল মেসির জীবন যেন কোনো একটা উপন্যাস, লিওনেল মেসির জীবন যেন কোনো একটা রূপালি পর্দার সিনেমা। এবং সত্যি বলতে কি, আজকে আমরা তোমাদেরকে লিওনেল মেসির জীবনী নিয়ে বানানো খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, 2014 সালে যে চলচ্চিত্র মুক্তি পেয়েছিল মেসি নামে, সেই মুভিটার গল্পই আমরা বলবো। মূলত লিওনেল মেসির ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং সেখান থেকে বার্সেলোনায় যাওয়া পর্যন্ত গল্পে আমাদের এতটুকুই থাকবে। বাকি গল্পটা তো আমরা সবাই জানি মোটামুটি, যে গল্পে একই সঙ্গে অনেক পাওয়ার আনন্দ আছে, সেই গল্পে একই সঙ্গে আছে না পাওয়ার যন্ত্রণাও, যে যন্ত্রণা নিয়ে লিওনেল মেসি সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালের পর বলেছেন, আমি ক্লান্ত প্রাণ এক, আমি আর পাচ্ছি না, আমি এবার বিদায় নিতে চাই আর্জেন্টিনার জার্সি থেকে, কারণ আমি আর্জেন্টিনার হয়ে 4-4টি ফাইনাল খেলেছি। 2007 সালের কোপা আমেরিকা, যেবার আর্জেন্টিনা অসাধারণ ফুটবল খেলছিল কিন্তু ফাইনালে গিয়ে তারা ব্রাজিলের কাছে হেরে যায়। মেসি আর্জেন্টিনার হয়ে আরও একটা ফাইনালে উঠেছিলেন, 2014 বিশ্বকাপের ফাইনালে, সেখানে গিয়েও লিওনেল মেসি মাত্র 1 গোলে জার্মানির কাছে পরাজিত হন, আর্জেন্টিনা পরাজিত হয়। লিওনেল মেসি তার দলকে নিয়ে গেছেন 2015 সালের কোপা আমেরিকার ফাইনালেও, যেখানে টাই ব্রেকার নামের লটারিতে গিয়ে আবারও স্বপ্নভঙ্গ হয়েছে চিলির কাছে। এবং কি কাকতালীয় ব্যাপার, সেই একই দল সেই চিলির বিপক্ষেই 2016 সালের মাত্র কদিন আগের ফাইনালে সেই টাই ব্রেকারই লিওনেল মেসির আবারও স্বপ্নভঙ্গ হয়েছে। একটা মানুষ যখন বারবার এত কাছে গিয়েও স্বপ্নের এত কাছে গিয়েও স্বপ্নটাকে সত্যি করতে পারে না, তার চেয়ে বড় হতাশ, তার চেয়ে বড় ভাঙা হৃদয়ের মানুষ কেউ হতে পারে না। কিন্তু আমরা আজকে হতাশার কথা বলবো না, আমরা আজকে আশার কথা বলবো, আমরা আজকে স্বপ্নের কথা বলবো, আমরা আজকে প্রত্যাশার কথা বলবো। আমরা লিওনেল মেসিকেই, লিওনেল মেসির গল্প শোনাতে চাইব, কারণ লিওনেল মেসির জীবন থেকে আমাদের প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে। আমরা যারা রোজকার জীবনে প্রতি মুহূর্তে হেরে যাই, আমরা যারা প্রত্যাশিত রেজাল্ট করতে পারি না, আমরা হয়তো বাবা মা আমাদের কাছে অনেক প্রত্যাশা করে কিন্তু আমরা সেই প্রত্যাশাটুকু পূরণ করতে পারি না, আমরা যারা চাকরি করি আমরা হয়তো সেই চাকরি জীবনে ব্যর্থ হই, সেই জীবনেও আমাদের প্রত্যাশার যখন স্বপ্নের সঙ্গে প্রত্যাশা মেলে না, সেই মেলবন্ধনটাকে এক সুতোয় বাঁধতে হলে একটা অনুপ্রেরণার গল্প প্রয়োজন হয়, যেই গল্পটা আমরা লিওনেল মেসির জীবন থেকেই পেতে পারি। কারণ লিওনেল মেসি জন্মেছিলেন আর্জেন্টিনার রোজারিওতে খুবই মধ্যবিত্ত সাধারণ একটা পরিবারে, যেখানে লিওনেল মেসির বাবা মূলত একটা ফ্যাক্টরিতে কাজ করতেন। ঠিক শ্রমিক হিসেবে নন, একটু একটু উঁচু পদে, কিন্তু তার মানে এই নয় যে তিনি প্রচুর বেতন পেতেন। খুব সামান্য আয় করতেন এবং বাবার একার আয়ে সংসার চলত না জন্যে লিওনেল মেসির মাকেও একটা চাকরি খুঁজে নিতে হয়েছিল। দুজনের আয়েও যে সংসারটা খুব ভালো চলত তাও কিন্তু নয়। তারা রোজারিও শহরের ছোট্ট একটা বাসায় একসঙ্গে থাকতেন, লিওনেল মেসি, তার দুই ভাই, তার এক বোন এবং তার বাবা এবং তার মা। লিওনেল মেসি রোজারিওর যে শহরে জন্মেছেন সেখানে আমরা আগেই বলেছি, গত এপিসোডে বলেছি, লিওনেল মেসি সেই রোজারিওতে জন্মেছিলেন চে গুয়েভারা, বিপ্লবী চে গুয়েভারা। রোজারিওতে জন্মালেই মানুষের মধ্যে যেন একটা বিপ্লবের তাড়না কাজ করে, রোজারিওর থেকে মানুষ যেন একটা অসম্ভব অলীক স্বপ্নকে তাড়া করে, যে স্বপ্নকে তাড়া করেছেন লিওনেল মেসি। যদিও মাত্র 4 বছর বয়সে বিরল দুরারোগ্য একটা রোগ তার মধ্যে ধরা পড়ে, আবিষ্কার করা হয় লিওনেল মেসির আর 10টা মানুষের মতো, 8-10টা শিশুর মতো লিওনেল মেসি বেড়ে উঠছেন না। কারণ একটা শিশু বড় হয়, একটা মানুষ প্রতি মুহূর্তে বড় হয়, 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বড় হয়, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে বড় হয়, কারণ তার মধ্যে একটা হরমোন কাজ করে, যে হরমোনটার নাম গ্রোথ হরমোন। সেই প্রথম আবিষ্কার করা গেল সেই ছোট্ট বয়সে, লিওনেল মেসির বয়স যখন 4 বছর, লিওনেল মেসির সেই গ্রোথ হরমোনটাই ঠিক মতো কাজ করছে না। এবং এই গ্রোথ হরমোনের চিকিৎসা ভীষণ ব্যয়বহুল, যে চিকিৎসার ব্যয় মেটানোর সামর্থ্য লিওনেল মেসির মধ্যবিত্ত পরিবারের ছিল না। লিওনেল মেসির বাবা জানতেন তার সন্তান ভীষণ রকমের প্রতিভাবান। লিওনেল মেসি যেসব পাড়াতে ফুটবল খেলতেন সেখানেও সবাই বলতো এ একদিন অনেক বড় ফুটবলার হবে। কিন্তু তার আগে একটাই প্রশ্ন, লিওনেল মেসি এই যে দুরারোগ্য রোগে আক্রান্ত, এই যে তার গ্রোথ হরমোন ঠিক মতো কাজ করছে না, সেখান থেকে তো তাকে আগে মুক্তি পেতে হবে। এবং লিওনেল মেসি ঠিকই সেখান থেকে মুক্তি পেয়েছেন। সেই দুঃসহ শৈশবটাকে তিনি স্বপ্নময় শৈশবে রূপান্তরিত করেছেন, সেখান থেকে তিনি বিশ্ব ফুটবলের রাজা হয়েছেন। হয়তো সেই মুকুটটা তার মাথায় ওঠেনি, যে মুকুটটা পেলে একজন ফুটবলারকে আমরা অবিসংবাদিতভাবে সর্বকালের সেরা ফুটবলার পেতে বলতে পারি। কিন্তু এখানে কি শেষ? লিওনেল মেসির বয়স মাত্রই 29, মাত্রই কদিন আগে তার জন্মদিন গেল, কোপা আমেরিকার ফাইনালের মাত্র 2 দিন আগে, যে ফাইনালে লিওনেল মেসি জন্মদিনের কেক কাটেননি। 24 জুন ছিল তার জন্মদিন। লিওনেল মেসি ঠিক করেছিলেন 26 জুন যখন ফাইনালটা হবে সেদিনই আমি আমার জন্মদিনের কেক কাটব। লিওনেল মেসির জন্য বানিয়ে রাখা কেক যত্ন করে রাখা হয়েছিল ফ্রিজে, লিওনেল মেসির জন্মদিনের মোমবাতি যত্ন করেই রাখা হয়েছিল ড্রায়ারে। কিন্তু আমাদের জীবনটাই হয়তো এরকম, কখনো কখনো আমাদের স্বপ্ন, কখনো কখনো আমাদের প্রত্যাশা বাস্তবে রূপ নেয় না। সেই কেক আর ফ্রিজ থেকে বের করা হয়নি, সেই মোমবাতিগুলো আর জ্বালানো হয়নি। লিওনেল মেসির গল্পে আমরা চলে যাই, এবং লিওনেল মেসির গল্পে আমি বলেছি এই গল্পে আমাদের সঙ্গে যোগ দেবে সবাই, কারণ লিওনেল মেসির শৈশবের গল্প আমরা আগে শুনবো, এবং সেই শৈশবের গল্প শুনতে হলে লিওনেল মেসির বন্ধুদের কাছে যেতে হবে, লিওনেল মেসির ভাইদের কাছে যেতে হবে। সেই শৈশবের গল্প শুনতে হলে লিওনেল মেসি মাত্র 13 বছর বয়সে যখন বার্সেলোনা নামের ক্লাবটিতে গেলেন, সেখানে তিনি পেয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা, সেখানে তিনি পেয়েছিলেন জেরার্ড পিকেকে, যারা পরে বার্সেলোনা হয়ে এবং স্পেনের হয়ে সর্বকালের সেরা ফুটবলারদের কাতারে চলে গেছেন, তাদের কাছ থেকেও আমরা লিওনেল মেসির গল্প শুনবো। আমরা এখন লিওনেল মেসির মুভি থেকে ছোট্ট করে একটু শুনে নিই আমাদের সঙ্গে আসলেই কারা কারা আছেন। তোমাদের সঙ্গে, তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি লিওনেল মেসির জীবনের গল্প, লিওনেল মেসির শৈশবের গল্পের এই অংশে। আমি রাজীব হাসান, তোমরা শুনছো মেন্টস বার্তা জ্বালাও। তার আগে একটু করে শুনে আসি আমাদের সঙ্গে আজকে কে কে আছেন।
Leo es un genio, es un genio, es un genio, genio, es un genio, Messi.
El mejor jugador del mundo, sin discusión.
El idilio entre el Barça y Messi va a ser eterno.
Eres un diamante,
un monstruo, le dije. Es que lo tiene todo.
El mejor jugador del mundo, para mí, en mi punto de vista, en mi humilde opinión.
Para nosotros ya es un héroe.
El mejor jugador, para mí, de todos los tiempos.
el mejor jugador del mundo y de la historia en el mundo espacial.
Es el mejor que he visto nunca.
Este pibe es un extraterrestre.
Es un iluminado.
সবাই গল্প করছে সেই রেস্তোরাঁয় বসে, টুংটাং শব্দ পাওয়া যাচ্ছে গ্লাসের, টুংটাং শব্দ পাওয়া যাচ্ছে প্লেটের, এবং সবাই গল্পের বিষয় একটাই, মেসি। এবং গল্পের শুরুতে সবাই জানতে চাইছেন সেই ছোট্টবেলায় লিওনেল মেসি কেমন ছিলেন। সেই ছোট্টবেলায় লিওনেল মেসি অনেকটা লাজুক স্বভাবের ছিলেন। সেই ছোট্টবেলায় লিওনেল মেসি খুব কম কথা বলতেন। সেই ছোট্টবেলায় লিওনেল মেসি একটু আড়ালে থাকতে চাইতেন। সেই লিওনেল মেসি এতটাই মুখচোরা ছিলেন, অচেনা কোনো মানুষের সামনে এলে যেন তিনি একটা কথাও বলতেন না। কিন্তু লিওনেল মেসি একদম শৈশবে অবশ্যই তিনি ফুটবলার হতে চেয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সঙ্গে যে টিচাররা আছেন, যারা লিওনেল মেসিকে ছোট্টবেলায় পড়িয়েছেন রোজারিওর স্কুলে, প্রাথমিক স্কুলে, তারা আমাদেরকে অদ্ভুত একটা গল্প প্রথমেই শোনালেন। লিওনেল মেসি কিন্তু প্রথমে ফুটবলার হিসেবে মাঠে নামার আগেই তিনি মঞ্চে নেমেছিলেন অভিনেতা হিসেবে। হ্যাঁ, লিওনেল মেসির জীবনের প্রথম কাজ ছিল, দর্শকদের সামনে তার হাজির হওয়া ছিল অভিনেতা হিসেবে। স্কুলে হয় না, স্কুলে নানা রকম নাটক হয়, বার্ষিক নাটক হয়, কখনো কখনো কয়েক মাস পর পর বিভিন্ন উৎসব উপলক্ষে নাটক হয়, এরকম নাটকে লিওনেল মেসিকে নেওয়া হতো। কিন্তু লিওনেল মেসি যেহেতু একটু কথা কম বলতেন, এ কারণে হয়তো বা একটু বয়সে কম ছিলেন, বয়স সবচেয়ে ছোট ছিলেন, তাকে না খুব ভালো ভালো চরিত্র দেওয়া হতো না। একটা নাটকে ছোট্ট যেমন চরিত্র থাকতো, সেই চরিত্র হয়তো তাকে দেওয়া হতো। একবার তাকে নাটকে দেওয়া হলো দমকল বাহিনীর কর্মীর চরিত্র। তাকে বলা হলো তুমি হচ্ছে এরকম একটা আগুন লাগবে, তুমি সেই আগুনটা নেভাবে। লিওনেল মেসি ভালোই করলেন, আগুনটাগুন নেভালেন, কিন্তু বললেন যে আমি এইরকম ক্যারেক্টার আমি একদমই আমার পছন্দ না, আমাকে তোমরা আরেকটু বড় ক্যারেক্টার দাও, যেই ক্যারেক্টার যেই চরিত্র অভিনয় করলে আমি অনেক হাততালি পাবো। তখন বাকিরা বলল আচ্ছা ঠিক আছে, মেসি যখন এত করে বলছে যে তার একটা ভালো চরিত্র দরকার, এবার তাকে আর একটা চরিত্র দেওয়া হলো, যে চরিত্রে সে মঞ্চে অনেকক্ষণ থাকবে, বেশ কিছুক্ষণ থাকবে। কিন্তু মেসি আবিষ্কার করলেন এবার তাকে এমন একটা চরিত্র দেয়া হলো, এর চেয়ে দমকল বাহিনীর চরিত্রটাই ভালো ছিল। কারণ এবার তাকে চরিত্র দেয়া হয়েছে, সেই নাটকটাও ছিল আসলে পশু পাখিদের নিয়ে নাটক, যেখানে নানা রকম পশু আছে, ঘোড়া আছে, বাঘ আছে, সিংহ আছে, হ্যাঁ, হরিণ আছে, প্রজাপতি আছে, গন্ডার আছে। মেসি এই বাঘ, হরিণ, সিংহ, গন্ডার কোনো চরিত্র পেলেন না, তাকে দেয়া হলো ছোট্ট একটা চরিত্র, যে চরিত্রটা হচ্ছে শামুকের চরিত্র। এবং এ নিয়ে মেসির ভীষণ মন খারাপ। মেসি বলছেন যে আমি এত শখ করে নাটক করতে যাই, আর তোরা আমাকে বারবার এইসব ছোটখাটো চরিত্র দিস, যা তোদের সঙ্গে আমি আর নাটকই করব না। মেসি রাগ করে তার নানির বাড়ি চলে গেলেন এবং নানিকে গিয়ে বললেন, নানি এরকম তুমি জানো না, আমাকে বারবার এরা নাটকে আমাকে এরা নেয় আর ছোট্ট ছোট্ট চরিত্র দেয়, এবার আমাকে কি চরিত্র দিয়েছে জানো না? আমি বলে তোকে কি চরিত্র দিছে? বলে এবার আমাকে চরিত্র দিছে শামুকের। নানি হাসতে হাসতে, খুন, তোকে শামুক বানাইছে ওরা? তুই কি শামুকের মতো, তুই কি শামুকের মতো থপ থপ করে হাঁটিস, তুই কি শামুকের মতো আস্তে আস্তে হাসতিস, তোর ভীষণ গতি, তুই একদিন ফুটবল মাঠে এত জোরে ফুটবল নিয়ে ছুটবি তোকে পৃথিবীর কারো সাধ্য নেই তোকে থামায়। নানির সঙ্গে লিওনেল মেসি, ছোট্ট লিওনেল মেসি, তার বয়স তখন মাত্র 4 বছর। সেই সময়কার গল্পটা আমরা একটু শুনে আসি, কারণ সেই মুহূর্তেই নানি তার মাথায়, তার হৃদয়ে, তার বুকে একটা স্বপ্নের বীজ বুনে দিয়েছিলেন। সেই মুহূর্তটা ছোট্ট করে আমরা শুনে আসি।
Muy chiquito y esos son grandes, pero cuando tengas tus síntomas vas a poder jugar como tus hermanos, porque parece ser que el hermano de Rodrigo era muy bueno,
sí, Rodrigo,
jugando.
Sí, sí.
Que primero empezó fue Rodrigo, sí. Él iba a verlo a Rodrigo jugar.
¿Sabes una cosa? Vas a ser mejor que ellos. ¿Y sabes por qué? Porque nunca se sabe lo que estás pensando. Esa cabecita que tenés es un misterio. Oíme bien, vos vas a ser el mejor jugador del mundo. ¿Entramos?
¿Qué club de barrio?
Grandoli.
Creo que le
entré. Nani take bolchen, Messi, ami tomake kotha dicchi, ekdin tumi bisher shorbokaler shera footballader ekjon hobe. Ebong eta shudhu kothar kotha na, eta ekdom bastob, tumi ekdin hobei hobe, shedin hoyto ami Messi tomar pashe thakbo na, kintu ami thiki akash theke লক্ষ্য রাখবো আমাদের ছোট্ট মেসি, আমাদের ছোট্ট পুতুলের মতো মিষ্টি চেহারার মেসি কি সুন্দর মাঠে ফুটবল খেলছে। কিন্তু মেসি বললো, নানি আমি আমি যে খুব ছোট জানো, আমাকে সবাই পাড়ার সবাই আমাকে খেপায়, হয় না পাড়ার যে যার যেই ফুটবলার যেই ছেলেটার বয়স একটু যে আকৃতিতে একটু ছোট তাকে সবাই না খেপাতে চায়, তাকে সবাই বলে নানা রকম কুডা কুনাম দিয়েও তাকে খেপায়, মেসিকেও তারা খেপায়। মেসির বয়স তখন 4 এবং মেসির সঙ্গে কেউ খেলতে চায় না, মেসিকে বলে যে তুই আমাদের সঙ্গে খেলতে পারবি না, তুই এত ছোট, তুই বড় হ, যখন তুই বড় হবি তুই তো বল নিয়ে দৌড়াতেই পারবি না। তখন নানি তাকে বলল, তোর খেলতে হবে না, তুই এক কাজ কর, আমার সঙ্গে চল, আমরা আজকে একটা ফুটবল ম্যাচ দেখতে যাব। খুব বড় ফুটবল ম্যাচ নয়, পাড়ায় যেরকম ফুটবল ম্যাচ হয় সেরকমই একটা ফুটবল ম্যাচ। তো সেই দলটার নাম ছিল গ্রান্দোলি। গ্রান্দোলি হচ্ছে রোজারিওর একটা পাড়াতো ক্লাব। পাড়াতো ক্লাব হলে কি হবে, রোজারিও ফুটবলের প্রত্যেকটা মানুষ ছিল ফুটবল পাগল এবং সেখানে প্রত্যেকটা পাড়াতো ম্যাচ পাড়াতো দল সেরকম সিরিয়াস ফুটবল খেলা হতো। মেসি তার নানির সঙ্গে গ্রান্দোলি সেই ম্যাচটা দেখতে গেলেন এই আশায় যে ছেলেটার মনটা এত খারাপ, ছেলেটাকে সবাই খেলায় নিচ্ছে না, সে হয়তো মাঠে খেলতে পারছে না, অ্যাটলিস্ট মাঠে বসে সে যদি খেলাটা দেখে তার মন হয়তো ভালো হবে। লিওনেল মেসি এবং তার নানি গ্রান্দোলির সেই ম্যাচটা দেখছেন, ছোটদের ম্যাচ যেখানে 10-12 বছর বয়সের বাচ্চারা খেলছে। তো সেই ম্যাচটা না শুরু হচ্ছে না, সবাই এদিকে ওদিকে তাকাচ্ছে, বলছে কি কি অবস্থা, ম্যাচটা শুরু হচ্ছে না কেন। তখন হঠাৎ করে আবিষ্কার করা গেল গ্রান্দোলির মেসেজ, একজন প্লেয়ার, গ্রান্দোলির একজন প্লেয়ার যার আসার কথা ছিল সে তখনও আসেনি। কেন আসেনি, কারণ ম্যাচটা খুব সকালে শুরু হয়েছে, সেই বেচারা যার ওই দলের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলার কথা ছিল সেই বেচারা তখনও ঘুম থেকেই ওঠেনি। এবং আজকে ফুটবল ইতিহাস সেই অখ্যাত গ্রান্দোলির, যার নাম সেই ফুটবলার যার নাম আমরা এখনো জানি না, যে ফুটবলার যে ঘুম থেকে উঠতে পারেনি, যাকে আমরা পরে কেউ খুঁজেই বের করতে পারেনি কে সেই ফুটবলার যে ঠিক মতো ঘুম থেকে উঠতে পারেনি, তার কাছেই ফুটবল ইতিহাস কৃতজ্ঞ। কারণ সেদিন যদি সেই ছেলেটা যে ঘুম থেকে ঠিক মতো উঠতে পারেনি ঠিক সময়ে মাঠে এসে হাজির হতো, ফুটবলের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। কারণ সেদিন সেই ছেলেটি আসেনি জন্যেই লিওনেল মেসি, ছোট্ট লিওনেল মেসি মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। আমরা সেই অংশটি শুনে আসি।
No sé cómo fue bien que decía el director técnico de Grandoli.
Escúchame, acá mi nieto quiere jugar.
No, no, pero son muy grandes para él.
¿Quién juega al fútbol ahí?
Mi nieto, muy bien.
নানি বলছেন, কি ব্যাপার ভাই আপনাদের ম্যাচ শুরু হচ্ছে না কেন? তো বলছেন, আপা আপনাকে কি বলবো, আমাদের একটা প্লেয়ার ছিল, সেই প্লেয়ারটা না ঘুম থেকে ওঠে নেই। তো নানি বললো, এই যে আমার আমার নাতি দেখছো, ও নাতি, ও কিন্তু খুব ভালো ফুটবল খেলে, ওকে নিয়ে নাও না। তো কোচ বলছে, ও তো খুব ছোট, ওর বয়স কত? নানি তখন বললো, ওকে যদি আমি বলি যে ওর বয়স 4 বছর নেবে না, নানি বললো ওর বয়স 6, কিন্তু 6 হলে কি হবে, ও 13-14 বছর বয়সের বাচ্চাদের সঙ্গে খেলতে পারে। কোচের কোনো উপায় নেই, কোচ জার্সিটা তুলে দিলেন, বললেন ঠিক আছে বাবা তুমি নামো। এবং লিওনেল মেসি নামার পর যেটা হলো, সে ছোট্ট মেসি যে সাইজে বাকি সবার চেয়ে প্রায় অর্ধেক, বাকি সবার হাঁটুর কাছে, সে তখন একাই বল নিয়ে পুরো মাঠে ছুটে বেড়াচ্ছে। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে যারা খেলেছেন তারা সেই মুহূর্তের কথা বলছেন, যে মেসি ফুটবল মাঠে কি হয়, মাঝখানে সেন্টার হয়, সেন্টার হওয়ার পর একজন একজনকে পাস দেয়, সে আরেকজনকে পাস দেয়, সে আবার আরেকজনকে পাস দেয়, সে আবার আরেকজনকে পাস দেয়, এভাবে ধীরে ধীরে এগিয়ে যায় প্রতিপক্ষের গোলমুখে। কিন্তু লিওনেল মেসি অদ্ভুত প্লেয়ার, সে যেটা করে সে মাঝখানে সেন্টার পাওয়ার বল পায় নেয় এবং কাউকে সে পাস দেয় না, কারণ তার সে যেটা করে পায়ে বল পাওয়া মাত্রই সে একের পর এক প্লেয়ারকে কাটায়, কাটাতে কাটাতে সবাইকে সবাইকে কাটিয়ে কাটিয়ে একে কাটায়, ওকে কাটায়, একে ডস দেয়, তাকে ডস দেয়, এরকম 10-12টা প্লেয়ারকে ডস দিয়ে, মানে তাদের নিজ দলের প্লেয়ারদেরকেও সে ডস দেয়, কারণ সবাই অপেক্ষা করে বল দাও বল দাও আমাকে বল দাও, কিন্তু লিওনেল মেসি কাউকেই বল দেয় না, সে একাই মাঝমাঠ থেকে কাটিয়ে বল নেয় এবং গোল করে, বল নেয় এবং গোল করে। এবং এই যে চার বছর বয়সে লিওনেল মেসি গান্দলির হয়ে প্রথম খেললেন পারাতো একটা ফুটবল ম্যাচ, সেখান থেকে লিওনেল মেসির নাম ছড়িয়ে গেল, সেখান থেকে সবাই বুঝলো এতদিন যে লিওনেল মেসিকে যে কোনো একটা সমস্যার কারণে, তখন সবাই জানে না যে কি একটা অদ্ভুত সমস্যার কারণে লিওনেল মেসি চার বছর বয়সের অন্য বাচ্চাদের যেরকম উচ্চতা হওয়ার কথা সেরকম উচ্চতা লিওনেল মেসি হচ্ছে না কেন, এটা তখনও কেউ বোঝেনি। তার কি আসলে বড় অসুখ আছে কিনা, নাকি এটা স্বাভাবিক, একদিন হয়তো বড় হবে লিওনেল মেসি, হয়তো সেই বড় হওয়ার সময়টা এখনো আসেনি, বাকিদের হয়তো একটু আগেই বাকিরা বড় হয়, কেউ কেউ আছে একটু পরে হয়তো বড় হয়, কিন্তু তারা বুঝলো এই ছেলে ছোট হলে কি হবে, তার আছে অদ্ভুত ক্ষমতা, সে তার চেয়ে দ্বিগুণ সাইজের ফুটবলারদেরকে একদমই পাত্তা দেয় না, সবাইকে কাটিয়ে গোল করে। সবচেয়ে বড় সমস্যার কথা হলো সে নিজের দলের খেলোয়াড়দেরকেও পাস দেয় না, সে সবাইকেই কাটিয়ে একাই গোল করে, কিন্তু গোল তো করে, বড় কথা ম্যাচ জিততে হবে, এবং অবশ্যই ম্যাচ জেতার একমাত্র উপায় হচ্ছে লিওনেল মেসিকে যদি নিজের দলে রাখা হয়। তখন সবার মধ্যে যারা কিছুদিন আগে যে পারাতো দলগুলো লিওনেল মেসিকে একদমই পাত্তা দিচ্ছিল না, যে পারাতো দলগুলো লিওনেল মেসিকে সবসময় সাইড বেঞ্চে বসিয়ে রাখতো বা ঠাট্টা টিটকিরি করতো, এই তুই বাচ্চা তুই পাবি না, তোকে আমরা নিব না, তারাই তাদের মধ্যে কারাকারি, মেসি আমাদের সঙ্গে খেলো, মেসি আমাদের সঙ্গে খেলো, মেসি আমাদের সঙ্গে খেলো। কারণ লিওনেল মেসি যেই দলের হয়ে খেলেন সেই দলের জয় একদমই নিশ্চিত, কেই বা হারতে চায়।
Daba las calles ahí en la esquina, que las cloacas estaban saturadas, que se llenaba el agua hasta las rodillas.
Jugaba
la pelota ahí en el medio de toda la cloaca, que es una infección.
Y por parte de mi hermano me llevó a Newell.
Nosotros me acuerdo que en esa máquina 87, cuando salíamos a la cancha, era el único equipo que nos llevaba donde papel de la cancha.
El monstruo es famoso, déjatelo. Famoso está José. Lionel Messi está... স্কুলের দলেরও প্রধান স্ট্রাইকার হয়ে গেলেন, স্বাভাবিক দলে সবচেয়ে ভালো খেলেন, কিন্তু একটা ফুটবল মাঠে একটাই বল থাকে এবং 22 জন মিলে খেলে সেই ফুটবলটা। প্রবলেম হচ্ছে একটা ফুটবল ম্যাচ যদি ছোটদের একটা ফুটবল ম্যাচ ধরা যাক, সেই ফুটবল ম্যাচটা হয় আধা ঘন্টা বা এক ঘন্টার ফুটবল ম্যাচ, সেই এক ঘন্টার প্রায় পুরোটা সময়, এক ঘন্টার ফুটবল ম্যাচ যদি হয় প্রায় 50 মিনিট সেই বলটা একজনের পায়েই থাকে, তার নাম হচ্ছে লিওনেল মেসি। এটা তো বাকিরা মানবে না, বাকিরা তো খেলতে চায়, বাকিরা কি শুধু মাঠে দৌড়াবে আর মেসি শুধু একাই পায়ে বল নিয়ে কাটিয়ে গোল করবে? বাকিরা তখন বলল ক্লাসের মিসকে গিয়ে বলল, মিস আমরা মেসি হয় আপনারা মেসিকে আমাদের দল থেকে বাদ দেন, না হলে একটা কাজ করেন। কি কাজ? আমাদেরকে আরেকটা ফুটবল দেন, আমরা একই মাঠে দুইটা ফুটবল থাকবে, একটা ফুটবল দিয়ে লিওনেল মেসি খেলবেন আর একটা ফুটবল দিয়ে আমরা খেলব। ফুটবল মাঠে তাই কি কখনো হয়, মাঠেতে একটাই ফুটবল থাকে। এবং এই করতে করতে লিওনেল মেসি তাদের রোজারিওর একটা বিখ্যাত ক্লাব আছে নিউয়েলস ওল্ড বয়েজ, যে ক্লাবটা আর্জেন্টিনার শীর্ষ ফুটবল টিমে খেলে, এবং তাদের নজরে পড়লেন। লিওনেল মেসিকে প্রথম আবিষ্কার করলেন নিউয়েলস ওল্ড বয়েজের একজন স্কাউট, যিনি দেখলেন যে এই ছেলের মধ্যে তো অনেক প্রতিভা, এই ছেলের মধ্যে তো অনেক সামর্থ্য। লিওনেল মেসির বয়স তখন হয়তো 6 বছর, আর একটু বড় হয়েছেন। ঠিক সেই মুহূর্তে নিউএস ওল্ড বয়েজ তাকে তাদের দলে নিল এবং বয়সভিত্তিক দলের হয়ে লিওনেল মেসি অসাধারণ অসাধারণ সব ফুটবল খেলেন, একের পর এক টুর্নামেন্ট জিতলেন, এবং সেই টুর্নামেন্টে জয়ের সুবাদে লিওনেল মেসি প্রথম দেশ ছেড়ে আরেকটি দেশে গেলেন। তখন তার বয়স মাত্র 6 বছর। সেই 6 বছর বয়সেই লিওনেল মেসি পেরুতে খেলতে গেলেন নিউএস ওল্ড বয়েজের হয়ে, এবং সেই দলটাকে নিউএস ওল্ড বয়েজের সেই দলটাকে ধারণা করা হয় আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে প্রতিভাধর দলগুলোর একটি, কারণ সেখান থেকে আরও বড় মাপের বেশ কয়েকজন ফুটবলার পরে আর্জেন্টিনার শীর্ষ ফুটবলেও খেলেছেন। লিওনেল মেসির উত্থান নিউএস ওল্ড বয়েজ থেকেই, কিন্তু নিউএস ওল্ড বয়েজে তিনি বেশি দিন ছিলেন না, দ্রুতই তিনি চলে যান বার্সেলোনায়। কিন্তু বার্সেলোনায় যাওয়ার আগে অন্য একটি ঘটনা ঘটে, লিওনেল মেসিকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। তখনই ডাক্তার প্রথম জানান, আপনাদের ছেলে ভীষণ কঠিন একটা অসুখে ভুগছে, যে অসুখের দ্রুত চিকিৎসা না নেওয়া হলে সে হয়তো কখনোই ঠিক মতো বেড়ে উঠবে না, এবং সে যদি ফুটবলার হতে চায়, ফুটবল খেলতে চায়, তাকে শারীরিকভাবে ভীষণ শক্তিশালী হতে হবে, এবং এই শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজন তার আশু চিকিৎসার, যে চিকিৎসার একটাই উপায় তাকে নিয়মিত হরমোনাল ইঞ্জেকশন নিতে হবে, যে হরমোনাল ইঞ্জেকশনের দাম অনেক বেশি। এই গল্পটাই আমরা বিরতির পর এসে শুনবো লিওনেল মেসির বাকি অংশটুকু। তোমরা শুনছো মেন্টাস বাতি জ্বালাও। আজ আজ আমরা বলছি লিওনেল মেসির গল্প, এবং যেই গল্পটা কোনো অংশেই একটা চলচ্চিত্রের গল্পের চেয়ে কম নয়, এবং সত্যিকার অর্থে আমরা তোমাদেরকে লিওনেল মেসিকে নিয়ে বানানো একটি মুভির গল্প তোমাদেরকে শোনাচ্ছি, যে মুভিটি মুক্তি পেয়েছিল 2014 সালে, মেসি নামের যে মুভি, যে মুভির চিত্রনাট্য লিখেছেন আরেক বিখ্যাত ফুটবলার, বলা হয় ফুটবলের সবচেয়ে বড় বিখ্যাত ফুটবল দার্শনিক হোর্হে ভালদানো, যিনি 86 বিশ্বকাপ বিজয়ী দলে ছিলেন, এবং যেখানে লিওনেল মেসি সম্পর্কে সবাই গল্প করছেন, বিশেষ করে তার এখনকার এই অংশটিতে গল্প করছেন লিওনেল মেসির ছোটবেলায় লিওনেল মেসির শৈশবের স্মৃতির সঙ্গে যারা জড়িত তারা, তাদের মধ্যে একজন ছিলেন একজন ডাক্তার, সেই ডাক্তারের নাম হচ্ছে ডিয়েগো সোয়ার্জ স্টেইন। ডিয়েগো সোয়ার্জ স্টেইন আর্জেন্টিনার, যেহেতু ছোটবেলা থেকেই অনেক ধরনের আর্জেন্টিনার ছোটবেলা থেকেই প্রচুর প্রতিভাধর ফুটবলার এই বিশ্বকে দিয়েছে, এ কারণে আর্জেন্টিনার শহর পর্যায়ের যারা চিকিৎসার কাজের সঙ্গে যুক্ত থাকতেন তারাও ফুটবলের ব্যাপারটা অনেক ভালো বুঝতেন, তার কারণ তারা সেই সব শিশুদের চিকিৎসা করতেন যারা হয়তো কখনো কোনো এক সময় বিখ্যাত কোনো ক্লাবে গিয়ে খেলবে, ইউরোপের সেরা ক্লাবগুলোতে গিয়ে খেলবে, বার্সেলোনায় গিয়ে খেলবে, তারা হয়তো কখনো রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। তো এরকমই একজন চিকিৎসক ছিলেন যিনি খুবই অভিজ্ঞ, তার নাম হচ্ছে ডিয়েগো সোয়ার্জ স্টেইন। ডিয়েগো সোয়ার্জ স্টেইন তিনি লিওনেল মেসিকে এক পলক পরীক্ষা করেই বুঝতে পারলেন লিওনেল মেসি খুব বড় একটা সমস্যায় ভুগছে। এই ছোট্ট মেসি, তার শারীরিক বৃদ্ধির যে হরমোনাল যে ব্যাপারটা সেটা ঠিক মতো কাজ করছে না, এবং যেহেতু এটা প্রাকৃতিকভাবে কাজ করছে না এর একটাই উপায় আছে, তাকে কৃত্রিমভাবে হরমোনাল ইঞ্জেকশন দিতে হবে। মুভির এই অংশটা আমরা একটু শুনে আসি।
Bueno, como hemos hablado de otras consultas y sospechábamos, estos análisis confirman la falta de hormona de crecimiento.
¿Y eso qué significa, doctor?
Que está faltando una hormona que Leo necesita para poder crecer normalmente.
¿Y no va a crecer más?
Si no reponemos el déficit y no iniciamos el tratamiento, va a ser muy difícil que él pueda crecer con normalidad.
Bueno, pero ¿cómo es el tratamiento entonces?
Vienen unas inyecciones, unos dispositivos muy similares a una lapicera, muy fáciles de usar. Seguramente han visto algún diabético utilizarlos y se aplica cada día.
Doctor, বলছেন যে আপনাদের সন্তানের মূল সমস্যা হচ্ছে তার গ্রোথ হরমোন ঠিকমতো কাজ করছে না। লিওনেল মেসির বাবা বলল, তাহলে এটার চিকিৎসা কি? ডাক্তার বলছেন যে একমাত্র চিকিৎসা হচ্ছে তাকে নিয়মিত হরমোনাল ইনজেকশন নিতে হবে। লিওনেল মেসির মা বলছেন, ইনজেকশন? এই ছোট্ট বাচ্চাকে ইনজেকশন নিতে হবে? বললো হ্যাঁ, ইনজেকশন নিতে হবে, এবং এটা প্রায় প্রতিদিনই তাকে একটা করে ইনজেকশন নিতে হবে, বা কখনো কখনো দুটো করে ইনজেকশন নিতে হবে। তখন লিওনেল মেসির মা বলছে, আচ্ছা এভাবে ইনজেকশন নিলে সে ব্যথা পাবে না তো? লিওনেল মেসির বাবা জিজ্ঞেস করছেন, আচ্ছা এভাবে ইনজেকশন নিলে সে ঠিক মতো বেড়ে উঠবে তো? তাদের মধ্যে স্বাভাবিকভাবেই পিতা এবং মাতার দুশ্চিন্তার জায়গা থেকে তারা যেসব চিন্তা করছেন যে সন্তান কি ইনজেকশন ঠিক মতো নিতে পারবে কিনা, এই সূর্যের আঘাত সে সহ্য করতে পারবে কিনা, বাবা চিন্তা করছেন যে এই চিকিৎসার ব্যয় কি অনেক বেশি, এই চিকিৎসার টাকা কি আমরা বহন করতে পারবো, আবার মা চিন্তা করছেন চিকিৎসা ঠিক মতো নিলে আমার ছেলেটা ঠিক হবে কি। কিন্তু ছোট্ট লিওনেল মেসি সে কি ভাবছে? সে তার সামনেই সব কথাবার্তা হচ্ছে, সেও বুঝছে যে তার একটা অসুখ হয়েছে, ঠিক অসুখও না, তার একটা এমন একটা ঘাটতি আছে, শারীরিক ঘাটতি, যেই ঘাটতিটা সাধারণত সব শিশুর হয় না, যেই ঘাটতিটা হয়তো 10,000 শিশুর মধ্যে, 50,000 শিশুর মধ্যে বা 1,00,000 শিশুর মধ্যে একজনের হয়, খুবই দুর্ভাগ্যজনকভাবে সেই 1,00,000 শিশুর মধ্যে সেই পড়ে গেছে, তার ভেতরে কিছু একটা কাজ করছে যে ঠিক মতো বড় হচ্ছে না। কারণ লিওনেল মেসি নিজেও দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপে কতটুকু বড় হলান, তার মাথার কাছে গিয়ে সে স্কেল রেখে একটা পেন্সিল দিয়ে দাগ টেনে বোঝার চেষ্টা করে আমি আগের চেয়ে কতটুকু বড় হয়েছি, আগের যে দাগটা টেনেছিলাম এক সপ্তাহ আগে তারপরে এই দাগটা কতটুকু বাড়লো। ছোট্ট মেসির একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল ডাক্তারের কাছে, তিনি সেই ছোট্ট বয়সে ডাক্তারকে বলেছিলেন না যে আমি ইনজেকশন নিলে ব্যথা পাবো কিনা, এটা তিনি বলেননি। তিনি জানতে চাননি এই দাম কত এই ইনজেকশনের, তিনি জানতে চাননি এটা কি আসলে ঠিক মতো কাজ করে কিনা। লিওনেল মেসি একটাই প্রশ্ন করেছিলেন ডাক্তারকে, আমি কি আঙ্কেল ফুটবল খেলতে পারবো? তার দুশ্চিন্তার জায়গা ছিল একটাই, সে কি বড় হয়ে ফুটবল খেলতে পারবে কিনা। এবং ডাক্তার তখন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, বোকা ছেলে, তুমি শুধু ফুটবল খেলবে না, তুমি ডিয়েগো ম্যারাডোনার চেয়ে বড় ফুটবলার হবে। আর্জেন্টিনায় সেই সময় লিওনেল মেসিদের মতো শিশুদের কাছে স্বপ্নের নায়ক ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কারণ লিওনেল মেসি 1987 সালে জন্ম নিয়েছেন, ঠিক তার আগের বছর 1986 সালে ফুটবল ইতিহাসেই অতি মানবীয় এক ঘটনার জন্ম দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা, যার প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। যে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনা একাই ইংল্যান্ডের বিপক্ষে 2টি গোল করেছিলেন কয়েক মিনিটের ব্যবধানে, যে গোলের একটিকে বলা হয় হ্যান্ড অফ গড, যে গোলটি ম্যারাডোনা হাত দিয়ে করেছিলেন। এবং ঠিক হাত দিয়ে গোল করা খুবই অন্যায় একটা কাজ, হাত দিয়ে গোল করা ফুটবলের নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায়। এবং সেই ম্যাচের পর ডিয়েগো ম্যারাডোনা বলেছিলেন, এই গোল আমি করিনি, এই গোল আমার হয়ে ঈশ্বর করেছেন। কারণ সেই সময় আর্জেন্টিনা এবং ব্রিটেন বা ইংল্যান্ড একটা যুদ্ধে লিপ্ত ছিল। তার কয়েক বছর আগে ফকল্যান্ড নামের একটা দ্বীপ ছিল, সেই দ্বীপ আর্জেন্টিনার সামুদ্রিক উপকূলের একটা দ্বীপ, যে দ্বীপটা ব্রিটিশ সেনারা অনেকদিন ধরেই দখল করে রেখেছিল। আর্জেন্টিনা সেই দ্বীপটি পুনরুদ্ধার করতে গিয়ে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়, যে যুদ্ধে দুই পক্ষেরই অনেক মানুষ মারা যায়, প্রায় 1000 মানুষ মারা যায়, যার মধ্যে বেশিরভাগই ছিল আর্জেন্টিনার মানুষ, আর্জেন্টিনার সৈন্য। এবং আর্জেন্টিনার মানুষ এই দুঃখ, এই যন্ত্রণা ভুলতে পারেনি যে আমাদের দ্বীপ দখল করে রাখা একটা ভিনদেশি সৈন্য, এবং আমাদের আমাদের দেশের সন্তানেরা, আমাদের দেশের সৈন্যরা যখন সেই দ্বীপ উদ্ধার করতে গেল, সেই ব্রিটেনের সৈন্যরা আমাদের দেশের সন্তানদেরকে নির্মমভাবে গুলি করেছে। ঠিক তারপরই সেই উত্তেজনা নিয়েই 86 বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। সেই ম্যাচে স্বাভাবিকভাবেই একটা উন্মাদনা তৈরি হয়েছিল সেই যুদ্ধ নিয়ে। এবং ম্যারাডোনা যখন হাত দিয়ে সেই গোলটা করেন, তারপরেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, এই গোলটা আমি করিনি, এই গোলটা করেছে ঈশ্বর, ঈশ্বর সেই সব হতভাগা সন্তানদের যারা দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে তাদের হয়ে প্রতিশোধ নিয়েছে। এবং সেই ম্যাচে ম্যারাডোনা শুধু হাত দিয়ে গোল করেছেন বলেই কিন্তু সেই ম্যাচটা বিখ্যাত নয়, সেই ম্যাচটা বিখ্যাত হয়ে আছে এ কারণেই, ঠিক হাত দিয়ে গোল করার পরপরই সেই হ্যান্ড অফ গডের মাত্র 3 থেকে 4 মিনিটের পরই ম্যারাডোনা মাঝ মাঠ থেকে একাই 5 জন ইংল্যান্ডের ফুটবলারকে কাটিয়ে একটি গোল করেন, যে গোলটিকে বলা হয় শতাব্দীর সেরা গোল। এবং স্বাভাবিকভাবেই রাতারাতি ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার প্রত্যেকটা মানুষের স্বপ্নের নায়ক হয়ে যান। লিওনেল মেসিদেরও স্বপ্নের নায়ক ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। বড় হয়ে মেসিরা ম্যারাডোনার হয়ে ম্যারাডোনা হওয়ার মতো স্বপ্নেই দেখত। ম্যারাডোনার কারণেই হয়তো মেসি প্রত্যেকটা মুহূর্তে তার পায়ের সঙ্গে ফুটবল থাকতই। লিওনেল মেসি প্রথম বড় একটা টুর্নামেন্টে খেলেছিলেন নিউ ইয়র্স ওল্ড বয়েজদের হয়ে, ছোট মানে বয়সভিত্তিক দলে, তখন তিনি মূল সিনিয়র দলে তার অভিষেক হয়নি, প্রশ্নই আসে না, কারণ লিওনেল মেসির তখন বয়স কত হবে, 8 বছর। তো সেই সময় একটা টুর্নামেন্ট হয়েছিল, সেই টুর্নামেন্টে পারাতো অনেকটা পারাতো টুর্নামেন্টের মতোই, পারাতো টুর্নামেন্টে যেমন পুরস্কার হিসেবে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার, অদ্ভুত সব পুরস্কার দেওয়া হয়, থালাবাটিও দেওয়া হয়, আমাদের পারাতো টুর্নামেন্টে থালাবাটিও আমরা পেয়েছি। সেই পুরস্কার, সেই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে ছিল বাইসাইকেল। 8-9 বছর বয়সী কিশোরদের জন্য বাইসাইকেল হচ্ছে স্বপ্নের মতো একটা ব্যাপার, প্রত্যেকে স্বপ্ন দেখে আমার নিজের একটা বাইসাইকেল থাকবে। তো সেই বাইসাইকেলের জন্য নিউ ইয়র্স ওল্ড বয়েজের ছেলেরা একটা টুর্নামেন্টে নেমেছে, ফাইনাল চলছে, লিওনেল মেসির একক নৈপুণ্যে নিউ ইয়র্স ওল্ড বয়েজ ফাইনালে উঠেছে। সমস্যা হলো সেই ফাইনাল ম্যাচটিতে লিওনেল মেসি নেই। কেন লিওনেল মেসি নেই? কারণ লিওনেল মেসি বাসায় জার্সি টার্সি পরে বাথরুমে গিয়েছিলেন, হয়তো শিশু করতে বাথরুমে গিয়েছিলেন। সমস্যা হলো সে বাথরুমের যে লক, সেই বাথরুমের যে ছিটকিনি বা তালার যেটি ছিল সেটি খুলতে গিয়ে ঠাস করে সেই তালাটি ভেঙে যায়, এবং লিওনেল মেসি, ছোট্ট লিওনেল মেসি কোনো অবস্থাতেই বাথরুম থেকে বের হতে পারছিলেন না। এদিকে লিওনেল মেসি বাথরুমে বন্দি, আর ওদিকে তার দল ফাইনাল খেলছে, এবং যেহেতু মেসি নেই এবং মেসি না থাকা মানেই দলের অবধারিত পরাজয়, একের পর এক গোল খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। এর মধ্যে হয়তো নিউ ইয়র্স ওল্ড বয়েজ 5-6টা গোল খেয়ে বসেছে, এবং তারা দিতে পেরেছে না, একটা গোলও দিতে পারেনি, কারণ তাদের হয়ে যে গোল দেবে সেই গোলের জাদুকর, ছোট্ট জাদুকর, সে বন্দি আছে বাথরুমে। এদিকে লিওনেল মেসি বুঝতে পারছে খেলা চলছে, খেলা এর মধ্যে কত সময় পার হয়ে গেছে কি জানে, খেলার রেজাল্ট যে কি কি জানে, কিন্তু সে বাথরুম থেকে বেরো হতে পারছে না। সবচেয়ে বড় কথা, লিওনেল মেসি তখন ভীষণ টেনশনে পড়ে গেছে যে বাইসাইকেলটার স্বপ্ন সে কাল রাতেও দেখেছে, সেই বাইসাইকেলটা কি সে পাবে?
Sí, bueno, después tenía otro premio, el segundo y el tercero, pero nosotros queríamos la bici.
¡Papá! ¡Yo tengo el partido!
Pero quedó encerrado en el baño.
News All Boys forma con los siguientes jugadores. Con el 1, Juan Leguizamón. Con el 2, Mariano Miró. Bruno Milanese con el 3. Con el 4, Héctor Correa. El 5 para Lucas Escaglia. El 6, Federico Rosso. Franco Casanova con el 8. Diego Rovira con el 9. Gerardo Virginia con el 10.
¿Sotro Lionel Messi está para que Buddy Bercollo? ¿Se está con Vision Shahosh Díe? ¿Batrumer de Janala hace? ¿Se Janala Bhenge Berholo? ¿Ebon se chutse? ¿Caron Matthew Arbeshi Muhurto Bakini? ¿Matthew Matto? 20 মিনিটের মতো বাকি, তার দল পিছিয়ে আছে 5-0 গোলে। এই ম্যাচ যদি হেরে যায় তাহলে আর সাইকেল পাওয়া হবে না। মেসিকে সবাই মাঠে আবিষ্কার করে মানে বললো, তুমি কি ব্যাপার মেসি, তুমি দেরি করলে কেন, কি ব্যাপার লিও, তুমি ঠিক মতো আসলে না কেন? পাশ থেকে আরেকজন একজন সাংবাদিক বলছে, আমি তো মেসির ছবি তুলি, মেসি ওকে নিয়ে আমি একটা লেখা লিখবো। কোচ বলছে, আরে ভাই রাখেন তো, আমার দল হারতেছে, আমি ওকে মাঠে পাঠাবো, আপনি এই সময় কি ছবি তোলা, কি ছবি তোলা শুরু করলেন? তখন কোচ যেটা করলেন, দ্রুত মাঠ থেকে একজন প্লেয়ারকে তুলে নিয়ে নামিয়ে দিলেন লিওনেল মেসিকে, এবং তার মাথায় একটা বুদ্ধি দিলেন, মেসি লিও তুমি একটা কথা শোনো, এই যে প্রতিপক্ষ দলের গোলকিপার, সে কিন্তু বলটা গ্রাউন্ডে নিচের দিকে শট মারলে কিছুতেই ধরতে পারে না। এবং সেই বুদ্ধি নিয়ে লিওনেল মেসি নেমে গেলেন মাঠে।
Y las pedidas, las pelotas, todo, tenían que pasar por él.
Como ahora, digamos, no es muy distinto a lo que ahora.
Claro, sí, se fastidia,
normal,
como si la sacaran en juguete.
No, de chiquito era igual. No lo saqué, pues se ponía loco. Una criatura de 9 años, que es Juan, y vos lo sacabas, se enojaba.
এবং সেই 20 মিনিটে লিওনেল মেসি কতগুলো গোল করেছেন হিসেব রাখা খুবই কঠিন। লিওনেল মেসি হয়তো অন্য সময় 20 মিনিটে এতগুলো গোল করতে পারতেন না, কিন্তু মাঠের একপাশে খুব সুন্দর সুন্দর লাল রঙের, লাল কালো রঙের বাইসাইকেল রাখা, সেই বাইসাইকেল লিওনেল মেসির দরকার, সেই বাইসাইকেল তিনি কিছুতেই হাতছাড়া করতে চান না। এবং লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে সেই 20 মিনিটেই বাথরুম ভেঙে বের হওয়া লিওনেল মেসি ভেঙে চুরমার করে দিলেন প্রতিপক্ষের রক্ষণ ভাগ এবং জিতে গেলেন তার পাওনা সেই বাইসাইকেল। সমস্যা হলো অন্য জায়গায়, লিওনেল মেসির যে বড় ভাই সে বলতেছে, ওরে পুচকা মেসি, তুই কি পারবি, তুই তোর তো এই বাইসাইকেল 3-4 গুণ বড়, তুই বিয়ে করবি কিভাবে? মা বলছে, এই তুই সবসময় তুই লিওকে সবসময় এত খেপাস না, তো লিও ছোট হয়েছে তো কি হয়েছে, তোর সবসময় লিও ছোট হয়ে যেন তোর সবসময় লিওকে খেপাস, এটা কিন্তু একদমই ঠিক না। কিন্তু মা বললো যে, লিও তুমি যে বললা তুমি বাথরুমে আটকা পড়ছো, তুমি বের হইলা কিভাবে বাবা? তখন লিও মেসি কিছু কথা বললো না, শুধু তার বাসার বাথরুমের জানালার দিকে সবার চোখ ফেরালো এবং সবাই আবিষ্কার করলো সে বাথরুমের জানালা ভাঙা, এবং সেই উঁচু জানালা থেকে ছোট্ট মেসি লাফ দিয়ে এনেছে, কারণ লিওনেল মেসি পুরস্কার হিসেবে বাইসাইকেলটা ভীষণ ভীষণ রকমের চেয়েছে। এবং আজকেও, আজকে যে লিওনেল মেসিকে আমরা আবিষ্কার করি, সেই লিওনেল মেসি এবং সেই ছোট্টবেলার লিওনেল মেসির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। সেদিন তার জন্য পুরস্কার হিসেবে ছিল বাইসাইকেল, তার নিজের জন্য বাইসাইকেল, আজকের লিওনেল মেসির জন্য তার পুরস্কার হিসেবে হচ্ছে একটা ট্রফি, আর্জেন্টিনার জন্য একটা ট্রফি। সেদিন সেই ছোট্ট মেসি, 8-9 বছর বয়সী ছোট্ট মেসি সেই বাইসাইকেলটা যেভাবে পেতে চেয়েছিলেন, যে তীব্রতা নিয়ে পেতে চেয়েছিলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে মাত্র 20 মিনিটের মধ্যে একের পর এক দুর্দান্ত গোল করে দলকে জিতিয়েছিলেন, সেই একই আকাঙ্ক্ষা নিয়ে তিনি মাঠে নামেন। কারণ সেদিনের মতো তিনি আজও বাইসাইকেলের মতো একটা কিছু জিততে চান। সেই আকাঙ্ক্ষার গল্প ধরা পড়ে রিকি মার্টিনের একটা গানে, যে গানটা প্রত্যেক পরতে আছে, এই যে ছোট্ট একটা ট্রফি, যে ট্রফির নাম বিশ্বকাপ, কি এমন আছে সেই ট্রফির মধ্যে, এই যে ছোট্ট একটা গোল ফুটবল, ছোট্ট একটা বল, কি আছে সেই বলের মধ্যে যার জন্য পৃথিবীর 700 কোটি মানুষ এত ব্যাকুল? রিকি মার্টিনের সেই গানটা আমরা শুনে আসব, শুনে আসার পর লিওনেল মেসির বাকি গল্পটুকু তোমাদেরকে শোনাবো। মেসি, ছোট্ট লিও, তার জীবনের প্রথম পুরস্কার পেয়েছে, যে পুরস্কারটা হচ্ছে একটা বাইসাইকেল। সমস্যা হলো তার চেয়ে বাইসাইকেলটার উচ্চতা প্রায় দ্বিগুণ, যে বাইসাইকেলের সিটে বসে তার চালানোর প্রশ্নই আসে না। এবং আমরা তোমরা অনেকে হয়তো ছোটবেলায় আমরা চালিয়েছি, তোমরা এইভাবে চালিয়েছো কিনা, আমরা হাফ স্যাডেল বলতো, সাইকেলের নিচের দিক দিয়ে পা ঢুকিয়ে একটা হাত একটা হ্যান্ডেল ধরে চালানো। লিওর এলভিস এত ছোট যে সে ওই হাফ প্যাডেলও চালানোর মতো তার অবস্থা নেই, কিন্তু তাই বলে কি সে বাইসাইকেল চালাবে না, বাইসাইকেলটা ফেলে রাখবে, প্রশ্নেই আসে না। তার জীবনের প্রথম ফুটবল খেলে যেটা সবচেয়ে বড় পুরস্কার, যেটা হচ্ছে একটা বাইসাইকেল, সে যেটা করে বাকিরা বাইসাইকেল চালিয়ে যায়, সে দুই হাতে বাইসাইকেলটা ধরে গড়াতে গড়াতে নিয়ে যায়। এখন যেটা হয়, পাড়ায় কিছু থাকে পাড়াতো দাদারা, যাদের বলে পাড়াতো দাদা, এবং যারা পাড়ায় তাদের চেয়ে বয়সে ছোট এদের উপর একটু খবরদারি করতে ভালোবাসে, এরকম কিছু পাড়াতো দাদা তারা খেয়াল করে দেখেছে ছোট্ট লিও সে নিজের মনে আপন মনে সাইকেল গড়িয়ে গড়িয়ে নিয়ে যায়। এটা তো হতে পারে না, লিওটা খুব ব্যাদব হয়ে গেছে, আমাদেরকে সে সাইকেল পাইসের জন্য আমাদেরকে এখন খুব একটা পাত্তাই দিচ্ছে না, লিওকে একটা শাস্তি দিতে হবে। তারা ওত পেতে ছিল লিওকে একটা শাস্তি দেওয়ার জন্য, এবং সেখানে লিও মেসির শৈশবে লিও মেসির আরেকটা চরিত্র আমরা খুঁজে পাব সিনেমার এই অংশে।
Quiero ponerme delante de ser un cagón como vos.
¿Cómo?
Además de cagón, ¿sos sordo?
Rosario. Sí, Bárbara, de Rosario. Cabeza dura, obstinado, que son bravos.
Rosario, প্রত্যেকেই যেন এক একজন বিপ্লবী, Rosario, প্রত্যেকেই যেন এক একজন ভীষণ রকমের খ্যাপা কেউ, Rosario, প্রত্যেকেই যেন পাড়াতো দাদা, Rosario, প্রত্যেকেই যেন ভীষণ রকমের বাস্তান টাইপের কেউ। সেই Rosario শান্ত সুবোধ ছেলে লিও মেসি, যে কথা কম বলে, যে লাজুক, যে চুপচাপ থাকে থাকতে ভালোবাসে, যে ঘরের এক কোণে থাকতে ভালোবাসে, যে নির্বিবাদী, যে কারো সাথে পাশে নেই, তাকে কয়েকটা পাড়াতো বড় ছেলে যখন আক্রমণ করলো, তখন লিও মেসি বলছে, ভাই তোমরা আমাকে এরকম ডিস্টার্ব করছো কেন? তখন তারা বলতেছে, কি করবি, আমি যদি ডিস্টার্ব করি তো কি করবি, মারবি আমাদেরকে? মার না, বলতেছে আমি মারার প্রশ্ন আসতেছে কেন ভাই, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, তোমরা আমাকে আটকাচ্ছ কেন? তো বলতেছে তুই তো আমাদেরকে মারতে পারবি না, তোকে যদি আমরা মাথা যদি টোকাও দেই, গাট্টা মারি, তাও তুই কিছু করতে পারবি না, তোকে যদি আমরা চড় মারি তাও তুই কিছু করতে পারবি না, তুই যেটা করতে পারবি ভ্যা ভ্যা করে কাঁদতে পারবি, বড় জোর তুই তোর মাকে ডাকতে পারবি, বলে মা মা আসো। লিও মেসি বলল, তোমাদের মতো এই নোংরা নোংরা কথা বলার চেয়ে মাকে ডাকাই কি ভালো না? তারপর যেটা হলো দুই পক্ষের বেদম মারামারি, এক পাশে ছোট্ট লিওনেল মেসি, আরেক পাশে চার পাঁচজন বড় ছেলে। মজার ব্যাপার হচ্ছে লিওনেল মেসি কিন্তু সেদিন শুধু মার খেয়ে বাড়িতে ফেরেননি, তিনি দুঘা লাগিয়েও দিয়েছিলেন। সেদিন কিন্তু লিওনেল মেসি সেই পাঁচজন দামড়া ছেলের কাছে নিজের সাইকেল হারিয়ে আসেননি, ঠিকই মারামারি করেই সাইকেল ফেরত নিয়ে এসেছিলেন। লিওনেল মেসি লাজুক হতে পারেন, লিওনেল মেসি বিনয়ী হতে পারেন, কিন্তু যখন কেউ তাকে আক্রমণ করে, যখন কেউ তার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে চায়, তখন কিন্তু লিওনেল মেসি ভীষণ রকমের মারকুটেও বটে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এসে সেই মার দাঙ্গা লিওনেল মেসির আরো কিছু গল্প বলবো, শৈশবের দুষ্টবীর গল্প তাতে থাকবে। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও,
মেন্টস বাতি জ্বালাও, মেন্টস বাতি জ্বালাও।
বিরতির পর আবারও ফিরে এলাম, তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে আছি আমি রাজীব হাসান, এবং আমাদের সঙ্গে আজকে আছেন লিওনেল মেসি, এখন পর্যন্ত আছেন ছোট্ট লিওনেল মেসি। লিওনেল মেসির জীবনের গল্প আমরা আজকে তোমাদেরকে শোনাচ্ছি, যে গল্পটা অদ্ভুত একটা গল্প। এবং গল্পের বিরতির আগে আমরা শুনছিলাম লিওনেল মেসি কিভাবে একদম তার চেয়ে দ্বিগুণ সাইজের সব মারদাঙ্গা পাড়াতো দাদাদের সঙ্গে মারামারি করে তার সাইকেল তিনি উদ্ধার করেছেন। লিওনেল মেসি বেসিক্যালি লাজুক ছিলেন বটে, কিন্তু কখনো কখনো তিনি ভীষণ রকমের তার চেনা চরিত্রের ঠিক বাইরেও চলে আসতেন, এবং এ কারণেই তার বন্ধুরা গল্প শোনাতে গিয়ে বলেছে যে লিও মেসিকে সবাই বাইরে সবাই ভদ্র জানে, তো লিও মেসি আমরা যখন ফুটবল খেলতাম লিও মেসি একটা কাজ বেশিরভাগ সময় করত, যেটা হচ্ছে সে আমাদের জুতোগুলো লুকিয়ে রাখত। আবার এমনও হতো যে কারো হয়তো কেউ হয়তো সিক্স নাম্বার সাইজের জুতো পরে, কেউ হয়তো পরে এইট নাম্বার, লিও মেসি যেটা করত একই রকম দেখতে সিক্স এবং এইট নাম্বারের জুতো ওলট পাল্ট করে রাখতো, পরে সেই ওলট পালট করা জুতো যখন কেউ পায়ে দিয়ে পরে মাঠে নামতো, তখন বুঝতো হায় রে কি সর্বনাশ হয়ে গেছে, আমার তো দুই পায়ে দুই রকম জুতো। লিওনেল মেসির প্রথম দিককার কোচ, নিউএস ওল্ড বয়েজ এর শৈশবের যে কোচ ছিলেন লিওনেল মেসির, তিনি একটা অদ্ভুত গল্প শুনিয়েছেন। তিনি বলেছেন, একদিন লিও মেসির সঙ্গে আমার যখন প্রথম দেখা হলো, নিউএস ওল্ড বয়েজ এর জার্সি তো লাল রঙের, তো আমি এরকম লাল রঙের জার্সি পরে আছি, আমার প্যান্টও লাল রঙের জার্সি, তখন আবার আমার একটু লম্বা লম্বা দাড়িও ছিল। তো লিও মেসির সঙ্গে আমার প্রথম দেখা হলো, লিও মেসি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো সান্তাক্লজ। লিওনেল মেসি, ছোট্ট লিওনেল মেসি, মনে করেছে এই যে এই লাল রঙের লোকটা সে মনে হয় সান্তাক্লজ, সে ভাবেই নিশে হচ্ছে কোচ। এবং সেই নিষ্পাপ লিওনেল মেসি যে তার নিজের কোচকে সান্তাক্লজ ভেবেছে, সে একসময় করেছিল কি, সেই কোচ একদিন মাঠ থেকে বাড়িতে যাবে, দেখে গাড়ির চাবি যেন খুঁজে পাচ্ছে না, কোথায় গেল গাড়ির চাবি, এখানেই তো রেখেছিলাম কোথায় গেল, তন্ন তন্ন করে তিনি খুঁজছেন, কোনো অবস্থাতেই তিনি গাড়ির চাবি খুঁজে পাচ্ছেন না। এদিকে অনেকে জানালো যে লিওনেল মেসিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ভয় পেয়ে গেল, তখন ততক্ষণে কোচের মাথা থেকে গাড়ির চাবি হারানোর টেনশন উধাও, লিওনেল মেসি কোথায়। খুঁজতে খুঁজতে ক্লাবগুলোর লকার রুম থাকে, লকার রুমে ছোট্ট ছোট্ট লকার থাকে যেগুলো ছোট বাচ্চার জন্য সাইজে অনেক বড়, ছোট্ট একটা খোপের মতো হয় ছোট বাচ্চাদের জন্য। পরে আবিষ্কার করা গেল এরকমই একটি লকারে ঢুকে লিওনেল মেসি বসে গাড়ি গাড়ি খেলছে, সে তার কোচের সেই চাবি নিয়ে কল্পনার গাড়ি চালাচ্ছে, ভু 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 করে গাড়ি চালাচ্ছে, এবং যখন কোচ তার দিকে তাকালো সে মিষ্টি এসে বললো, এই নাও তোমার চাবি। এবং লিওনেল মেসি শুধুমাত্র যে এরকম ছোটখাটো দুষ্টুমি করেন তা কিন্তু না, লিওনেল মেসির বন্ধুদের কাছে আমরা শুনেছি লিওনেল মেসি তার পাড়ার গাছগুলোতে ঝাঁপিয়ে বেড়াতেন, লিওনেল মেসির যন্ত্রণায় তাদের পাড়ায় যেসব গাছে ছিল সেখানে ফলমূল টিকিয়ে রাখা খুব মুশকিল ছিল। লিওনেল মেসির শিক্ষিকারা বলেছেন যে লিওনেল মেসি ক্লাসে খুব শান্ত চুপচাপ থাকতো, কিন্তু তাকে দিয়ে কোনো অবস্থাতে হোমওয়ার্ক করানো যেত না। লিওনেল মেসি তোমার আমার মতোই ছাত্র ছিল যাদের পড়াশোনা একদমই ভালো লাগতো না। লিওনেল মেসি সবচেয়ে ঘৃণা করত অঙ্ক, আমার মতে, আমি অঙ্ক ভীষণ ঘৃণা করি, একদমই অঙ্কের মারপ্যাচ আমার মাথায় ঢোকে না। লিওনেল মেসি আরেকটা জিনিস, আরেকটা সাবজেক্ট তার এক শিক্ষক আমাদেরকে জানিয়েছেন এই মুভির গল্পে, ব্যাকরণ বা গ্রামার জিনিসটা লিওনেল মেসি একদমই একদমই ঘৃণা করতেন। লিওনেল মেসি আরেকটা জিনিস খুব ঘৃণা করতেন, ঠিক মতো গোসল করা। তিনি তো সারাদিন মাঠময় দাপিয়ে খেলে বেড়াতেন, সেখানে স্বাভাবিকভাবেই তার গায়ে প্রচুর কাদামাটি লাগতো, কিন্তু তিনি বাসায় ফিরে কোনো অবস্থাতেই গোসল করতে চাইতেন না। লিওনেল মেসিকে শাসন তার বাবা মা সেই অর্থে কখনোই করেননি, খুবই আদরের ছোট সন্তান ছিলেন, বকুনিও খুব একটা সেভাবে দেননি, কিন্তু তারা আবিষ্কার করেছিলেন লিওনেল মেসিকে দিয়ে সব কাজই করানো সম্ভব যদি একটা কথা বলা হয়, যে আমি তোমাকে ফুটবল খেলতে আর দেব না, তুমি যদি হোমওয়ার্ক করো তাহলেই ফুটবল খেলতে পারবে, তুমি যদি সকালে উঠে দাঁত মাজো তাহলেই ফুটবল খেলতে পারবে, তুমি যদি গোসল করো ঠিক মতো তাহলেই তুমি ফুটবল খেলতে পারবে, না হলে কিন্তু তোমাকে আমরা বাথরুমে সেদিনের মতো বন্দি করে রাখবো। এবং এই কথাতেই অদ্ভুত রকমের কাজ হতো, লিওনেল মেসিকে জাস্ট বলতে হতো তুমি কিন্তু তোমার যে ফুটবল আছে এই ফুটবল কিন্তু তুমি আর পাবে না, সঙ্গে সঙ্গে লিওনেল মেসি, ছোট্ট লিওনেল মেসি সুবোধ বালকের মতো ফুটবলের জন্য, ফুটবল পাওয়ার জন্য সব কাজ করতে রাজি হয়ে যেতেন, এমনকি পাতার পর পাতা অঙ্ক করতেন, হয়তো সেই অঙ্ক ঠিক মতো হতো না, হয়তো সেই অঙ্কের অ্যান্সার ঠিক মতো মিলত না। লিওনেল মেসি খুব কাছের শৈশবের বন্ধুদের একজন ছিলেন, তার নাম হচ্ছে লুকা। লুকা লিওনেল মেসির জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লিওনেল মেসির বয়স তখন হচ্ছে 11 বছর। মেসি মাঠে ফুটবল খেলার পাশাপাশি লুকাদের বাসায় যেত এবং সেখানে সে ভিডিও গেম খেলত। সেই সময় ভিডিও গেম আসলো, টিভিতে ভিডিও গেম খেলা যায় এবং লিওনেল মেসি বেশিরভাগ সময় খেলত ফুটবলেরই ভিডিও গেম, সেটাই সে খেলতে ভালোবাসত। এবং মাঠে লিওনেল মেসি খুব ভালো খেললে কি হবে, সে কিন্তু ভিডিও গেমে একদমই পারত না, ভিডিও গেমে সে একের পর এক গোল খেয়ে যেত। এবং তার বন্ধুরা আমাদেরকে এই গল্পে শুনিয়েছে লিওনেল মেসি তাতে ভীষণ রকমের খেপে গিয়ে হাতের কাছে যা পেতেন ছুঁড়ে মারতেন। খেলাটা আসল মাঠেরই হোক কিংবা ভিডিও গেম, লিওনেল মেসি একদমই হারতে চাইতেন না। তো এমনই একদিন লিওনেল মেসি লুকাদের বাসায় খেলতে গিয়েছেন, কেন লুকা লিওনেল মেসির জীবনে এত বড় ভূমিকা রাখলেন, গল্পের এই অংশে সেটা বোঝা যাবে। তো লিও মেসি খেলছে, 11 বছর বয়সী লিও মেসি খেলতে গেছে। তো হঠাৎ করে এক বন্ধুরা তাকে বলল যে আমরা খেলতেছি, এক কাজ করি না কেন, আমরা যে যে যেই দল নিয়ে খেলতেছি আমরা সেই দলের জার্সি পরে খেলি। তো লুকা বলতেছে না, আমার বাবা মাত্র এই কালকে জার্সি গুলো কিনে নিয়ে আসছে, এগুলো পরা যাবে না, নষ্ট হলে আমার বাবা আমাকে বকুনি দিবে। তো পাশ থেকে একজন বন্ধু বললো, আরে তুই ভাব না যে আমরা যদি নিজ নিজ দলের জার্সি পরে খেলি ভিডিও গেমটা, তাহলে মনে হবে আমরাই যেন সেই সব বড় ক্লাবের হয়ে খেলতেছি। তখন বন্ধু লুকার মনে হলো যে আইডিয়াটা তো খারাপ না, আচ্ছা ঠিক আছে আয়। তখন লুকা তার ড্রয়ার থেকে জার্সি গুলো বের করলো, বের করে সবাই একটা একটা করে জার্সি বেছে নিচ্ছে, যার যেটা প্রিয় ক্লাব। কেউ হয়তো রিয়াল মাদ্রিদের জার্সি নিল, কেউ হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি নিল, কেউ হয়তো জুভেন্টাসের জার্সি নিল। লিওনেল মেসির একটা জার্সি খুব পছন্দ হয়ে গেল, সেই জার্সিটা ছিল লাল, যে জার্সিটা ছিল মেরুন এবং বেগুনি কালারের টোরা কাটা, যে জার্সিটা ছিল বার্সেলোনার জার্সি। এবং সেই প্রথম লিওনেল মেসির হাতে বার্সেলোনার জার্সি উঠল, সেই প্রথম বার্সেলোনার জার্সিটার প্রেমে তিনি পড়লেন, সেই প্রথম লিওনেল মেসি বার্সেলোনা ক্লাবটার প্রেমে পড়লেন। তখনও আমরা জানতাম না, তখনও লিওনেল মেসির কাছের কেউই জানতো না এই প্রেম আরো অনেক দীর্ঘস্থায়ী হবে। এবং লুকার বাসায় যে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির প্রেম হয়েছে তা কিন্তু নয়, লুকার একটা ছোট্ট বোন ছিল, লুকার বয়স 11, লিওনেল মেসির বয়সও 11, লুকার বোনের বয়স কত হবে, 7। সেই বোনটির নাম আন্তোনেল্লা। আন্তোনেল্লা খুবই মিষ্টি স্বভাবের একটা মেয়ে। সে তার মার কাছ থেকে শুনলো যে নিচে তার ভাই, বড় ভাই বন্ধুদের সঙ্গে ভিডিও গেম খেলছে। তো তার মা বললো, দেখ তো ওদেরকে গিয়ে বলো এতক্ষণ যে খেলতেছে ওদেরকে ক্ষুধা রুদা পাইছে কিনা, ওদেরকে আমি নাস্তা দেবো কিনা। এবং আন্তোনেল্লা তখন নিচে আসলো, সেই প্রথম আন্তোনেল্লা এবং লিওনেল মেসি পরস্পরের চোখে চোখ রাখলেন, এবং সেখান থেকেই তাদের প্রেমের শুরু। লুকার বাসা এই জন্যই লিওনেল মেসির জীবনে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। লিওনেল মেসির জীবনের সবচেয়ে বড় যে দুই প্রেম, বার্সেলোনা এবং আন্তোনেলা, যিনি এখন লিওনেল মেসির স্ত্রী, সেই দুই প্রেমই লুকাদের বাসাতেই হয়েছিল। সেটাই আমরা এখন শুনে আসি ছোট্ট করে।
Leo, la única que agarraba era esta. Llegaba y se la ponía. Y no se la sacaba hasta que no se iba.
Pero él estaba enloquecido con el Barcelona, le gustaba. En ese momento jugaba Kluivert,
Rivaldo,
todos esos jugadores.
De Bober.
Hola, hola, ¿qué tal chicos? Antonella, mi prima, vivo arriba. Era una de la cocina. Estamos esperando una pizza.
মেসির পুরো মনোযোগ খেলায় ছিল। মেসি খেলছে, জয়স্টিক সুইচ চাপছে, কিবোর্ডের সুইচ চাপছে, গোল হয় না কেন, গোল হয় না কেন, গোল হয় না কেন। হঠাৎ করে একটা মিষ্টি মেয়ে এসে বলল, হোলা। হোলা হচ্ছে স্প্যানিশ ভাষায় হ্যালো বলার দিক কায়দা। সে মিষ্টি মেয়ে বলল হ্যালো। মেসি তখন খেলা ভুলে, যে খেলায় সে একবার মনোযোগ দিলে বাইরের সব কিছুই সে ভুলে যায়, হোক না সেটা মাঠের খেলা, হোক না সেটা ভিডিও গেমের ফুটবল। সে জাস্ট হোলা ডাক শুনে তার বাকি বন্ধুরা যখন খেলছে, সে শুধু নির্বাক হয়ে সেই বেটার দিকে তাকালো। অদ্ভুত ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি 11 বছর বয়সে সেই যে আন্তোনেলার প্রেমে পড়েছিলেন, তাদের সম্পর্কটা আরও দৃঢ় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, শৈশবের প্রেমটা কৈশোরে তারুণ্যে আরও দৃঢ় প্রেম হয়েছে, এবং তারা সত্যিকার অর্থেই দুজন দুজনের একদম যোগ্য সঙ্গী এবং সঙ্গিনী হয়েছেন। মেসি অনেক বড় তারকা হয়েছেন, রোজারিওর ছোট্ট শহর থেকে বার্সেলোনার মতো একটা বড় শহরে তিনি এসেছেন, সেখান থেকে তিনি বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন, সেখান থেকে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের সব ক্ষেত্র মিলিয়ে, গান, চলচ্চিত্র সব কিছু মিলিয়ে সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন হয়েছেন। কিন্তু লিওনেল মেসি তার শৈশবের প্রেম, শৈশবের ভালোবাসাকে কখনোই ভোলেননি। আন্তোনেলা এবং মেসি এখন সুখে সংসার করছেন, তাদের দুটো সন্তান আছে, দুটো ছেলে হয়েছে তাদের। তাদের পরিবারের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা। এতে গেল লিওনেল মেসির একটা প্রেমের গল্প, যে প্রেমটা সফল পরিণতি পেয়েছে। কিন্তু আরেকটা প্রেম, বার্সেলোনার সঙ্গে তার প্রেম, সেই প্রেম কি সফল পরিণতি পাবে? সেই যে লুকার বাসায় মেসি প্রথম বার্সেলোনার জার্সি তুলে নিলেন, সেই জার্সি কি তিনি সত্যিকার অর্থেই নিজের গায়ে চড়াতে পারবেন? লিওনেল মেসির তখন 12 বছর বয়স। লিওনেল মেসির বাবার চাকরি চলে গেছে, লিওনেল মেসির মায়ের একার আয়ে সংসারটা চলে। ধীরে ধীরে তাদের যে ছোট্ট সামান্য সঞ্চয় ছিল সেই সঞ্চয়গুলো ফুরিয়ে আসছে। সবচেয়ে বড় খরচ হয়ে যাচ্ছে লিওনেল মেসির চিকিৎসার পেছনে। প্রত্যেকটা ইঞ্জেকশনের দাম প্রচুর, হরবোরাল ইঞ্জেকশনের দাম অনেক, যে ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। বাবা হোর্হে মেসি এর ওর কাছে ধার চেয়ে টাকা জোগাড় করে এনে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তখন কেউ একজন বুদ্ধি দিল, তুমি এক কাজ করো, লিওনেল মেসিকে আর্জেন্টিনার বড় কোনো ক্লাবকে দিয়ে দাও। আমাদের তো দেশের সবচেয়ে বড় ক্লাবগুলো আছে, বোকা জুনিয়র্স আছে, রিভার প্লেট আছে, তাদের সঙ্গে তুমি যোগাযোগ করো এবং তাদেরকে বলো যে তুমি আমার সন্তানকে সন্তানের সঙ্গে চুক্তি করো, আমার সন্তান বড় হলে তোমার ক্লাবের হয়েই খেলবে। আমাদের শুধু একটাই চাওয়া, আমরা তোমাদের কাছে আমাদের সন্তানকে সাইন করানোর বিনিময়ে প্রচুর টাকা চাই না। সেই সময় ছোট প্রতিভাবান ফুটবলারদেরকে ক্লাবগুলো অনেক দামে কিনে নেয়, কারণ তারা নিজেদের ক্লাবে খেলে পরে ইউরোপের বড় ক্লাবে আরো বেশি দামে বিক্রি করে। তোমরা যেটা জানো, গ্যারেথ বেল 100 মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন, 10 কোটি ইউরো। 1 ইউরো এখন জাহিদ কত? 1 ইউরো 120-130 টাকায় চলে গেছে। 1 ইউরো সমান 120-130 টাকা। সেখানে চিন্তা করো, এক গ্যারেথ বেলকে কিনতে রিয়াল মাদ্রিদকে খরচ করতে হয়েছে 100 মিলিয়ন ইউরো, 10 কোটি ইউরো। তাহলে কত টাকা একজন ফুটবলারের দাম হয়? এমনকি নেইমারকেও যে বার্সেলোনা কিনে নিয়ে এসছে, অলমোস্ট 100 মিলিয়ন ইউরোর চেয়েও বেশি খরচ হয়েছে, যে অঙ্কটা আমরা এখনো পরিষ্কারভাবে আমরা জানি না। তো ছোট প্রতিভাবান সম্ভাবনাময় ফুটবলারদেরকে, কিশোর ফুটবলারদেরকে প্রত্যেকটা ক্লাবে সই করাতে চাই, শুধু নিজের ক্লাবে খেলানোর জন্য না। তারা যখন একটু বড় হবে, তাদেরকে ইউরোপের বড় কোনো ক্লাব কিনে নেবে এবং সেটা বিশাল 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 দামে কিনে নেবে। তো রিভার প্লেটের সঙ্গে যোগাযোগ করা হলো। রিভার প্লেট লিওনেল মেসিকে ট্রায়ালে দেখলেন এবং রিভার প্লেট বুঝলো লিওনেল মেসি অবশ্যই ভীষণ প্রতিভাবান একজন ফুটবলার, তিনি হয়তো অনেক বড় মাপের একজন ফুটবলার হবেন, কিন্তু আসলেই যে হবেন তার কি নিশ্চয়তা? একটা ক্লাব যখন এরকম অনেক কিশোর প্রতিভা তুলে নিয়ে আসে, সেই 100টা প্রতিভার মধ্যে হয়তো একটা প্রতিভা শেষ পর্যন্ত টিকে থাকে। 500 জন ফুটবলার বাছাই হয়, সেখান থেকে লিওনেল মেসি একটা হয়। সত্যিকার অর্থে 1 কোটি ফুটবলারের মধ্যে হয়তো একটা লিওনেল মেসি জন্মায়। লিওনেল মেসিরা যুগে যুগে জন্মান না, লিওনেল মেসিরা হয়তো 1 শতাব্দীতে একবারই জন্মান। রিভার প্লেট বুঝলো যে এই ঝুঁকিটা নেওয়া যায়, হয়তো হবে হয়তো হবে না, কিন্তু ঝুঁকিটা নেওয়া যায়। কিন্তু সমস্যা হলো, লিওনেল মেসির চিকিৎসার যেই ব্যয়, এই চিকিৎসার ব্যয় মেটানো রিভার প্লেটের মতো ক্লাবের পক্ষে সম্ভব না। তার চেয়েও বড় কথা, সেই যে অনিশ্চয়তার ঝুঁকি, সেই অনিশ্চয়তার ঝুঁকি নিয়ে তারা লিওনেল মেসিকে সই করাতে চাইল না। তাহলে উপায় কি? উপায় একটাই, হোর্হে মেসি তার বাকি যা সঞ্চয়টুকু ছিল সেই সঞ্চয় নিয়ে তিনি চলে গেলেন স্পেনে, তিনি চলে গেলেন বার্সেলোনা ক্লাবে এবং তিনি চেষ্টা করতে লাগলেন সেখানে যেন লিওনেল মেসিকে কেউ একজন ট্রায়ালে দেখে। এবং সত্যিকার অর্থে লিওনেল মেসিকে ট্রায়ালে একজন দেখল। সেই ট্রায়ালে সুযোগ পাওয়া অনেক কঠিন। সেই ট্রায়ালে বার্সেলোনার একজন স্কাউট লিওনেল মেসিকে দেখল, বুঝলো এই যে 12 বছর বয়সে এই যে ফুটবলার, সে একটা প্রতিভা, সে একটা রত্ন, একে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না। সে লিওনেল মেসির বাবাকে বলল, তোমার ছেলে অবশ্যই বার্সেলোনার সুযোগ পাবে, কিন্তু সব তো আমার উপর নির্ভর করছে না। আমাদের ক্লাবে কোন নতুন প্লেয়ারকে সই করানো হবে, কাকে সই করানো হবে না, এটা ঠিক করে দেন কার্লেস রেক্সাস নামে আমাদের একজন সিনিয়র স্যার আছেন, তিনি সব কিছু নির্ধারণ করেন যে আমরা নতুন কোন প্লেয়ারকে নেব, কোন প্লেয়ারকে নেব না। আমি যেটা করতে পারি, আমি রিক্সাসকে বলতে পারি যে এরকম স্যার আমাদের এরকম একটা অসম্ভব প্রতিভাধর একজন ফুটবলার পেয়েছি, তাকে আমাদেরকে স্যার নিতেই হবে। কিন্তু সমস্যা হলো রিক্সাস এখন বার্সেলোনায় নেই, রিক্সাস এরকমই নতুন ফুটবলার। তো এরকম অনেক খবর আসে যে অমুক জায়গায় আফ্রিকায় একটা ফুটবলার আছে, সে এরকম বড় হলে অনেক বড় মাপের ফুটবলার হবে, ব্রাজিলে এরকম একটা ফুটবলার উঠে আসছে। রিক্সাস যেটা করেন, এরকম সারা পৃথিবী ঘুরে বেড়ান এবং সেখানে তিনি নিজ চোখে দেখে নিতে চান যে আসলেই তার স্কাউটরা যে খবরটা দিয়েছে, তার জহুরিরা যে খবরটা দিয়েছে সেটা সত্যি কিনা। এবং তারপরে তিনি নিজের চোখে দেখেই, তারপর তিনি যখন কনভিন্সড হন যে না এই ফুটবলারের মধ্যে আসলেই অনেক কিছু আছে, একে সই করানো বার্সেলোনার জন্য জরুরি, তখনই তিনি সেই প্লেয়ারটিকে সই করান। তো রিক্সাস এই শহর ওই শহর ঘুরছেন আর লিওনেল মেসি এবং তার বাবা হোর্হে মেসি রিক্সাসের জন্য অপেক্ষা করছেন। তো এর মধ্যে তারা ভাবলো যে এরকম খামোখা বসে থেকে কি লাভ, আমরা এক কাজ করি, আমরা লিও মেসিকে বললো যে বাবা চলো তোমাকে আমি এই বার্সেলোনা শহরটা তোমাকে ঘুরে দেখাই, আর কখনো এই শহরে আসা হয় কি না হয় চলো তুমি আর আমি ঘুরি। এদিকে টাকাও ফুরিয়ে যাচ্ছে, টাকাও যে খুব বেশি আছে তা কিন্তু নয়। মাঝখানে হোর্হে মেসির মনে হলো, লিওনেল মেসির বাবার মনে হলো যে আমরা ফিরেই যাই। তো তিনি সেই স্কাউট যিনি আশ্বস্ত করেছেন যে তুমি থাকো কিছুদিন, তাকে বললো যে আমরা কি চলে যাবো না থাকবো, আমার ছেলেও তো অস্থির হয়ে গেছে ভাই, বোঝেন তার মাত্র 12 বছর বয়স, কিছুদিন পর 13 বছর বয়স হবে, এই ছোট্ট একটা ছেলে, সে তার বন্ধুদেরকে ছেড়ে এসেছে, মাকে ছেড়ে এসেছে, তার পাড়ার ফুটবলকে ছেড়ে এসেছে, এখানে সে প্রতি মুহূর্তে ফুটবলও খেলতে পারছে না। আমার এই ছেলেটা ভাই ফুটবল তার অক্সিজেনের মতো, সে সবসময় ফুটবল খেলতে না পারলে তার কেমন জানি হাঁসফাঁস লাগে, তার সে একদম আধমরা হয়ে যায়। তখন সে স্কাউট বলল যে তুমি এক কাজ করো, তুমি তোমার পুরো পরিবারকেই নিয়ে আসো বার্সেলোনায়। তখন হোর্হে মেসি হেসে দিয়ে বললেন ভাই আমি আর আমার ছেলে ছোট্ট একটা হোটেল রুম ভাড়া করে আছি, সেই খরচটাই আমরা জোগাতে পারছি না, এদিকে আমার ছেলের চিকিৎসা ব্যয় তো আছেই, এর মধ্যে আপনি আমাকে বলছেন পুরো পরিবার নিয়ে আসতে। তখন সে স্কাউট বলল আমি তোমাকে কথা দিচ্ছি তোমার এই আশা বৃথা যাবে না, তোমার বার্সেলোনায় আসা এবং তুমি যে আশা নিয়ে এসেছো তার কোনোটাই বৃথা যাবে না, একটু কষ্ট করো। হোর্হে মেসি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে, যেহেতু সে মাকে ভীষণ মিস করছে, সে একে একে তার পরিবারের সবাইকে নিয়ে বার্সেলোনায় চলে এলেন এবং মেসিরা তখন বার্সেলোনায় থাকা শুরু করলেন। তখনও কিন্তু মেসিকে রিক্সাস দেখেননি, তখনও কিন্তু মেসির সঙ্গে বার্সেলোনার কোনো চুক্তি হয়নি, তখনও হোর্হে মেসি জানেন না তার সন্তানকে আসলেই বার্সেলোনা কিনবে নাকি কিনবে না। যদি কেনে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না কেনে এই যে এত বিশাল দেনায় তিনি ডুবে আছেন, সেই দেনা সেই টাকা তিনি কোত্থেকে শোধ করবেন? তবু সন্তানের মুখের দিকে তাকিয়ে আর সব বাবা নিজের সামর্থ্যের চেয়েও যেমন বেশি কিছু করেন, হোর্হে মেসিও তাই করেছেন। তিনি তার পুরো পরিবারকে আর্জেন্টিনা থেকে নিয়ে এসেছেন বার্সেলোনায়, যেখানে যেখানে জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি, সেখানে তার চাকরিও নেই জীবিকাও নেই। এরকম করতে করতে 4 মাস পেরিয়ে গেল। আরো জটিল ব্যাপার হচ্ছে লিওনেল মেসিরা আর্জেন্টিনায় স্প্যানিশ ভাষায় কথা বলতো, আর্জেন্টিনা এক সময় স্পেনের একটা উপনিবেশ ছিল, সেখানে স্পেন শাসন করতো আর্জেন্টিনাকে, এ কারণেই আর্জেন্টিনার মানুষ স্প্যানিশ ভাষাটা খুব ভালো করেই জানে। সেই অর্থে স্পেনের বার্সেলোনার ক্লাবে এসে খেলাটা লিওনেল মেসি বা তার পরিবারের জন্য কঠিন কিছু ছিল না। সমস্যা হলো বার্সেলোনা তারা ঠিক স্পেনের বাকি সব শহরের মতো নয়, তারা নিজেদেরকে আলাদা একটা দেশ হিসেবে ভাবতে ভালোবাসে। তারা এখনো যেমন বার্সেলোনা আলাদা একটা দেশ হয়ে যেতে চায়। এই ক মাস আগেই বার্সেলোনায় একটা বিশাল গণভোট হয়েছে, যে গণভোটে তারা আলাদা একটা দেশ হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে চেয়েছে। এবং বার্সেলোনার ভাষা ঠিক স্প্যানিশ ভাষাও না, বার্সেলোনার ভাষা হচ্ছে কাতালোনিয়ান ভাষা, যে ভাষাটা লিওনেল মেসির পরিবারের কেউই জানেন না। সেই ভাষাও তারা শেখার চেষ্টা করছেন, নতুন দেশ নতুন ভাষা নতুন সংস্কৃতি, সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের শেকড় ছেড়ে তারা এসেছেন, নিজের পরিবারের যে অস্তিত্ব সেটুকু মুছে তাদেরকে এখানে আসতে হয়েছে। কিন্তু অনিশ্চয়তা কিছুতেই কাটছে না, রিক্সাস কিছুতেই কেন জানি দেখা দিচ্ছেন না। তখন হোর্হে মেসির স্ত্রী লিওনেল মেসির মা তার স্বামীকে বললেন, আমরা আর পারছি না, চার মাস হয়ে গেল আমরা এখানে আছি, আমরা বরং ফিরে যাই, চলো। হবে না, এরা লিওকে তাদের দলে নেবে না। যখন হোরহে মেসিও হাল ছেড়ে দিয়েছেন, আর সম্ভব না, মানুষের কাছে ধার দেনা করারও তো একটা সীমা থাকে, তিনিও সিদ্ধান্ত নিলেন তিনি ফিরেই যাবেন। যদি সেদিন হোরহে মেসি ফিরে যেতেন সপরিবারে, কি হতো আজ? যদি হোরহে মেসি সেদিন লিওনেল মেসিকে নিয়ে ফিরে যেতেন আর্জেন্টিনায়, মেসি হয়তো নিউএস ওল্ড বয়েজের হয়েই খেলতেন, লিওনেল মেসিকে হয়তো আজ আমরা চিনতামই না। কিন্তু হোরহে মেসি সেদিন মেসিকে, তার লিও মেসিকে আর্জেন্টিনায় ফিরিয়ে নিয়ে যাননি, কারণ তিনি যখন শেষ সিদ্ধান্ত নিতে চেয়েছেন, তার আগে ভেবেছেন, যার জন্য এত কিছু করলাম, সেই লিও মেসির মতামতটা একটু নিয়ে দেখা যাক, সে কি বলে। বাবা সন্তানের কাছে গেলেন, সন্তান যথারীতি ঘরের একটা কোণে মন মরা হয়ে বসে আছে। বাবা সব বুঝিয়ে বললেন, লিও দেখো, আমরা আমাদের পক্ষে আর কোনোভাবেই এই শহরে টিকে থাকা সম্ভব হচ্ছে না। লিও, এখন সব কিছুই তোমার উপর নির্ভর করছে। আমি হয়তো কোনো রকমে কষ্ট করে তোমার সঙ্গে থাকতে পারবো, হয়তো এই আমরা যে এই যে বাসাটা ভাড়া নিয়েছি সেই বাসাটা হয়তো আমাদের ছেড়ে দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই তোমার মা, তোমার ভাই, তোমার বোন, এদেরকে আমরা রাখতে পারবো না, তাদেরকে ফিরে যেতে হবে। তুমি কি পারবে মাকে ছেড়ে থাকতে? খুব ভেবে সিদ্ধান্ত নাও। লিওনেল মেসি ভাবলেন এবং ভেবেই তিনি বললেন, বাবা, আমি বার্সেলোনার হয়ে খেলতে চাই বাবা, এর জন্য আমার মাকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাই করতে রাজি আছি। জীবনের কোনো কষ্টই বৃথা যায় না, আপনার যদি একাগ্রতা থাকে, আপনার যদি সততা থাকে, আপনি যদি নিজের লক্ষ্যে অবিচল থাকেন, আপনার স্বপ্ন একদিন পূরণ হবেই। এত অনিশ্চয়তার মধ্যে রেক্সাসের সঙ্গে লিওনেল মেসির দেখা হবে কি না, এই অনিশ্চয়তার মধ্যে এক একটা দিন পার করার পরেও সেই ছোট্ট লিওনেল মেসি, যার বয়স এখনো 13 বছর পূরণ হয়নি, সে সিদ্ধান্ত নিল সে বার্সেলোনায় থেকে যাবে। মাকে ছেড়ে থাকতে তার ভীষণ কষ্ট হবে, তারপরও সে থেকে যাবে, এবং এই যে সে কষ্টটা, এই যে ত্যাগটা সে স্বীকার করেছিল, তার ফল সে পেয়েছিল। কিছুদিনের মধ্যেই কার্লেস রিক্সাস লিওনেল মেসিকে দেখেছিলেন এবং তিনি তার স্কাউটদেরকে বলেছিলেন, তোমরা করেছোটা কি, তোমরা কেন আমার জন্য অপেক্ষা করছিলে, বোকার দল? এই ছেলেটা এই যে স্পেনে চলে এসেছে, একে যদি অন্য কোনো ক্লাব সই করে ফেলত, এর মধ্যে ওর বাবা যদি বার্সেলোনার জন্য অপেক্ষা না করে রিয়াল মাদ্রিদে চলে যেত, তাহলে তো লিওনেল মেসি রিয়াল মাদ্রিদের হয়ে খেলত। সত্যি বলতে কি, লিওনেল মেসিকে সই করানোর জন্য ভীষণ রকমের আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ না হলেও আর্সেনাল। এবং কার্লেস রিক্সাসের কাছে, হাতের কাছে কোনো চুক্তিপত্র ছিল না, দলিল দস্তাবেজ ছিল না, তার পকেটে ছিল একটা ন্যাপকিন, ছোট্ট একটা রুমাল, যেটা তিনি ব্যবহার করতেন হাত মোছার জন্য। তিনি ভাবলেন, আর দেরি করা ঠিক হবে না, এই ছেলেটাকে এখনই সই করাতে হবে। তিনি সেই রুমালটিকেই চুক্তিপত্র বানালেন, কলম পকেট থেকে কলম বের করে সেই রুমালেই লিখলেন ছোট্ট দুই লাইন, লিওনেল মেসি এখন থেকে বার্সেলোনার ক্লাবের হয়ে খেলবেন, বার্সেলোনার একাডেমিতে তাকে অন্তর্ভুক্ত করা হলো। কোনো কাগজে নয়, কোনো দলিলে নয়, পৃথিবীর সর্বকালের সেরা, অন্যতম সেরা ফুটবলারটিকে চুক্তিবদ্ধ করা হয়েছিল ছোট্ট একটা ন্যাপকিনে। এতই রোমাঞ্চকর এই গল্প। এই গল্পটা আমরা বিরতির পর বাকি অংশটি এসে তোমাদেরকে শোনাবো, ততক্ষণ তোমরা আমাদের সঙ্গেই থাকো। তোমরা শুনছো মেন্টস বাতি জ্বালা, তোমাদের সঙ্গে আছে আমি রাজীব হাসান, আমাদের সঙ্গে আছেন লিওনেল মেসি, যে লিওনেল মেসি মাত্রই বার্সেলোনায় যোগ দিয়েছেন, বার্সেলোনার যুব একাডেমি যাকে সই করিয়েছে ছোট্ট একটা ন্যাপকিনে। এবং লিওনেল মেসি প্রথম বার্সেলোনার বয়স ভিত্তিক একটা দলের হয়ে মাঠে নামছেন। সেই ম্যাচটা তোমাদেরকে যদি আমি দেখাতে পারতাম, আমি ভীষণ খুশি হতাম। সেই ম্যাচে লিওনেল মেসি যে জাদুকরি মুহূর্তগুলো উপহার দিয়েছেন, সেখান থেকে বোঝা যায় যে আজকে যে আমরা লিওনেল মেসির পায়ে এত এত জাদু দেখি, সেই জাদুটা লিওনেল মেসির নতুন কিছু নয়, সেটা তিনি সেই 10-12 বছর 13 বছর বয়স থেকে করেন, কিংবা তারও আগে থেকে, সেই 4 বছর বয়সে প্রথম যখন তিনি গ্রান্দলির হয়ে কাকতালীয় ভাবে মাঠে নেমেছিলেন, একটা বদলি খেলোয়াড় হিসেবে, কোনো একটা খেলোয়াড় যার ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলেই তিনি মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। এবং সেই দিন থেকেই, সেই চার বছর বয়স থেকে তিনি যে জাদু দেখানো শুরু করেছিলেন, সেই জাদু দেখাতে দেখাতে তিনি এখন বার্সেলোনার সবুজ জমিনেও জাদু দেখানো শুরু করেছেন। তার বয়স মাত্র 13, এবং এই 13 বছর বয়সী লিওনেল মেসির পায়ের জাদু দেখে সবাই হতবাক। সেদিন ড্রেসিং রুমে সবাই যেন একটা অদ্ভুত ভিন গ্রহের আগন্তুককে দেখছে, এলিয়েনকে দেখছে, যে ভাই এই যে মাঠে আমরা একটু আগে যার খেলা দেখে এলাম, আমাদের সঙ্গেই খেললো, সে আর যাই হোক এই পৃথিবীর কোনো মানুষ হতে পারে না। বলো ভাই তোমার নাম কি ভাই, কে তুমি, এই যে একটু আগে মাঠে যে এত এত জাদুকরি সব ঘটনা ঘটালে, কে তুমি? লাজুক মেসি ড্রেসিং রুমে বসে আছেন, মাথা নিচু করে তিনি বললেন, আমার নাম মেসি। এই মেসির নামটা সেই রিজার্ভ টিম থেকে দ্রুত ছড়িয়ে গেল। লিওনেল মেসির উত্থানটা হয়েছে এখান থেকে একদমই যেন কি বলা যায়, একদম রকেট লঞ্চিং যেরকম হয়, সোজা উপরের রকেট উঠে যায়, ঠিক সেরকমই উত্থান হয়েছে লিওনেল মেসির ক্যারিয়ারে। এবং একটা ক্লাব ফুটবল কিভাবে চলে আমি তোমাদেরকে বলি। একটা ক্লাব ফুটবল যেমন বার্সেলোনা দলটার একটা মূল দল থাকে, তার একটা বি টিম থাকে, মূল দলে যেসব প্লেয়ার খেলেন তার পাশাপাশি একটা বি টিমও খেলে। এবং কখনো কখনো কোচ বি টিম থেকে একটা দুটো প্লেয়ার তার মূল দলে নিয়ে এসে খেলান, কারণ একটা সিজন দীর্ঘ 10 মাস ধরে চলে। এই 10 মাসে একটা ক্লাব প্রায় 40-45টা ম্যাচ খেলে, এতগুলো ম্যাচ খেলাতে গেলে অনেক সময় অনেক প্লেয়ার ইনজিউর্ড হয়ে যায়, আঘাত পায়, কখনো কখনো কোনো খেলোয়াড়ের ফর্ম থাকে না, তখন রিজার্ভ ব্যাচ থেকে একটা প্লেয়ার পিক করে দিয়ে আসা হয়। তো মূল দলের যে কোচ থাকেন, মেসির সময় যিনি সেই সময় কোচে ছিলেন, বার্সেলোনার কোচ ছিলেন ফ্রাঙ্ক রাইকার্ট, ডাচ কিংবদন্তি, তিনি আরেক ডাচ কিংবদন্তি। সেই ফ্রাঙ্ক রাইকার্ট তিনি যেটা করতেন, মূল দলের ট্রেনিং করানোর পাশাপাশি তিনি এই রিজার্ভ দলগুলোর অনুশীলন দেখতে আসতেন, ম্যাচ দেখতে আসতেন, এবং সেখান থেকে তিনি বোঝার চেষ্টা করতেন কোন 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 খেলোয়াড়টার সেই সম্ভাবনা আছে, কোন খেলোয়াড়টা সেই মাপে যেতে পারে। তো এরকম তিনি শুনেছেন, টুকটাক নাম শুনেছেন যে এরকম একটা নাকি আর্জেন্টিনার থেকে একটা প্লেয়ার এসেছে যার নাম লিওনেল মেসি, যে নাকি সব জাদুকরি সব ঘটনা ঘটাচ্ছে। তো রাইকার যেহেতু নিজে একজন ডাচরা যেটা হয় তারা আবেগে ভেসে যায় না, তারা খুবই ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নেয়। এবং তারা একজন বলল যে ওস্তাদ পাইসি একটা জিনিস, বললেই তারাও সঙ্গে সঙ্গে কনভিন্সড হয় না, সে নিজে থেকে দেখতে চায়। এবং সবচেয়ে বড় কথা, সেদিন সে লিওনেল মেসির খেলা দেখতে এসেছিলেন ফ্রাঙ্ক রাইকার্ড, একটা বলা যায় যে খুব একটা আগ্রহ নিয়ে এসেছিলেন এটা বলা যাবে না, তিনি বিরস বদনে মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন এবং দেখছেন মাঠে 13 বছর বয়সী একটা ছেলে কি সব অদ্ভুত জাদুকরি ঘটনা ঘটিয়ে চলেছে। রাইকার্ডের মতো একজন কোচ, রাইকার্ডের যিনি নিজেও একজন বিখ্যাত ফুটবলার ছিলেন, জনপ্রিয় তারকা ফুটবলার ছিলেন, তিনি অখ্যাত একজন ছোট্ট কিশোর ফুটবলারের কাছে কখনোই যাবেন না। সেই ফুটবলারটারই সৌভাগ্য যদি কখনো রাইকার্ডের মাপের একজন বলে তুমি আসো আমার কাছে দেখা করো। কিন্তু সেদিন রাইকার্ড লিওনেল মেসিকে ডেকে পাঠাননি, রাইকার্ড নিজেই হেঁটে গেছেন লিওনেল মেসির কাছে এবং তাকে বলেছেন, তুমি লিওনেল মেসি? লিওনেল মেসি বলেছেন, হ্যাঁ স্যার আমি লিওনেল মেসি। রাইকার্ড তখন একটা নিয়ম করে দিলেন, মেসিকে রিজার্ভ টিমে খেলতে হবে না, মেসি বার্সেলোনার বি টিমে সরাসরি খেলবে। এবং বি টিমে খেলার সময় বি টিমের দলটা সপ্তাহে প্রতিদিনই অনুশীলন করে এবং বার্সেলোনার মূল দল সপ্তাহে কয়েকদিন অনুশীলন করে, কয়েকদিন ম্যাচ খেলে, কয়েকদিন বিশ্রাম পায়, হয়তো তারা সপ্তাহে 2 দিন ম্যাচ খেলে, 2 দিন তিন দিন অনুশীলন করে এবং দুদিন ছুটি পায়। বি দলটা প্রায় প্রতিদিনই অনুশীলন করে, একদিন বা দুদিন ছুটি পায়। রাইকার্ড নিয়ম করে দিলেন মেসি এখন থেকে যেটা করবে, সে সপ্তাহে একদিন, যেদিন মূল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন থাকবে সেদিন সে মূল দলের সঙ্গে অনুশীলন করবে, বাকি সময়টা সে বি টিমের সঙ্গে অনুশীলন করবে। এই যে নিয়মটা তিনি করে দিলেন, এতে করে অদ্ভুত একটা ঘটনা ঘটল, সেটা হলো লিওনেল মেসি বার্সেলোনার সেই সময়ের সবচেয়ে তারকা ফুটবলারদের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করতে শুরু করলেন। যে ড্রেসিং রুমে পুয়োলের মতো অধিনায়ক আছেন, ঢাকা চুলে সেই পুয়োল, যে ড্রেসিং রুমে আছেন জাভির মতো মাঝ মাঠের জাদুকর, যে ড্রেসিং রুমে আছেন আন্দ্রেস ইনিয়েস্তা, যে ড্রেসিং রুমে অলরেডি জায়গা করে নিয়েছেন জেরার্ড পিকে এবং আরো বড় মাপের অনেক ফুটবলার ডেকো ছিলেন সে সময়। সবচেয়ে বড় কথা, সেই ড্রেসিং রুমে মেসি প্রথম মুখোমুখি হলেন রোনালদিনহোর, ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, রোনালদিনহো এবং মেসি পাশাপাশি বসলেন। রোনালদিনহোর তখন বিশ্বের এক নম্বর ফুটবল তারকা, তখন আজকের মেসিও আসেনি, আজকের রোনালদো আসেনি, রোনালদিনহোই তখন বিশ্বের এক নম্বর তারকা। বেশ পরপর দুবার কি তিনবার তিনি বিশ্বসেরা ফুটবলার হয়েছেন, পরপর দুবার বিশ্বসেরা ফুটবলার হয়েছেন সম্ভবত। এবং অবিশ্বাস্য জাদুকরী সব ঘটনা তিনি ঘটিয়ে চলেছিলেন ফুটবল মাঠে। সেই রোনালদিনহো প্রথম দেখাতেই লিওনেল মেসিকে বুকে টেনে নিলেন, এবং এই যে বুকে টেনে নিলেন, তারপর লিওনেল মেসির ক্যারিয়ারটাই বদলে গেল। মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি একজন আর্জেন্টাইন, রোনালদিনহো একজন ব্রাজিলিয়ান। আরও মজার ব্যাপার হচ্ছে, রোনালদিনহো ততক্ষণে বুঝে গেছেন বার্সেলোনার এই যে আমার, বার্সেলোনার মধ্যে এই যে আমার একক রাজত্ব, বার্সেলোনায় এই যে আমি একাই রাজার ভূমিকা পালন করি, এই রাজত্বের মুকুট যদি, এই সিংহাসন যদি কেউ আমার কাছ থেকে কেড়ে নেয়, সে হবে লিওনেল মেসি। কিন্তু তাই বলে রোনালদিনহো চিরশত্রু আর্জেন্টিনার দেশের একজন উঠতি ফুটবলারকে দূরে ঠেলে দেননি, তিনি বুকে টেনে নিয়েছেন। শুধু তাই না, লিওনেল মেসি বার্সেলোনার জার্সিতে প্রথম যে গোলটি করেছেন পেশাদার ফুটবলে, সেই গোলটিও রোনালদিনহোরই বানিয়ে দেয়া। রোনালদিনহো লিওনেল মেসির বন্ধু ছিলেন, রোনালদিনহো লিওনেল মেসির বড় ভাই ছিলেন, রোনালদিনহো লিওনেল মেসির বাবার মতো ছিলেন, অভিভাবকের মতো ছিলেন, সবসময় রোনালদিনহো লিওনেল মেসিকে আগলে রেখেছেন। এবং আজকে লিওনেল মেসি তারই প্রতিদান দিচ্ছেন, যখন ব্রাজিলেরই আরেক উঠতি প্রতিভা নেইমার বার্সেলোনায় এসেছে, এবং লিওনেল মেসি ঠিক তাই করছেন তার সঙ্গে যেটা রোনালদিনহো করেছেন, তিনিও নেইমারকে বুকে আগলে রেখেছেন। চিরশত্রু দুই দেশের অদ্ভুত এক বন্ধুত্বের গল্প রচিত হয়েছে এইভাবে। ততদিনে সবাই বুঝে গেছে লিওনেল মেসি আগামীর বড় তারকা হতে যাচ্ছেন, নেক্সট বিগ থিং, আগামী সবচেয়ে মেগা স্টার, আগামী বিশ্বের ফুটবলের এক নম্বর তারকা। এবং ততদিনে বার্সেলোনাতেও লিওনেল মেসি চার বছর প্রায় পেরিয়ে গেছে। লিওনেল মেসি 12 বছর বয়সে এসেছিলেন, এখন তার বয়স হচ্ছে 15 বছর, 3 বছর প্রায় পেরিয়ে গেছে। তখন 2003 সালের ঘটনা এটা, 2003 সালের ফিফা অনূর্ধ্ব 19 বিশ্বকাপে স্পেন ঠিক করলো তারা একটা দল পাঠাবে, এবং স্পেন ঠিক করলো মেসিকে তারা তাদের দলে খেলাবে। স্পেন চাইছিল মেসি যেন তাদের বয়স ভিত্তিক দলেই খেলে, কারণ স্পেন যদি কোনোভাবেই মেসিকে তাদের দলে খেলিয়ে ফেলতে পারে, তাহলে যেটা হবে, ভবিষ্যতের জাতীয় দলে আর্জেন্টিনার বদলে মেসি হয়তো স্পেনের হয়ে খেলবেন। আর্জেন্টিনা তো একবার দুবার বিশ্বকাপ জিতেছেই, স্পেন কিন্তু তখনও কোনো বিশ্বকাপ জিতেনি, এবং স্পেন একটা বিশ্বকাপ জিততে চায়। তারা জানে তাদের একটা সোনালী প্রজন্ম আসছে, অনেক প্রতিভাধর ফুটবলার আসছে, এর মধ্যে যদি লিওনেল মেসির মতো একটা প্রতিভা যুক্ত হয়, তাহলে অনেক বড় সম্ভাবনা আছে তারা তাদের অধরা বিশ্বকাপটি জিততে পারবে। কিন্তু লিওনেল মেসি, তিনি কি স্পেনের হয়ে খেলবেন নাকি আর্জেন্টিনার হয়ে খেলবেন? স্পেন তাকে জায়গা দিয়েছে, স্পেন তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে, স্পেন তাকে পরিচয় দিয়েছে, স্পেন তাকে পেশাদার ফুটবলার হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছে। যেটা আর্জেন্টিনা হয়তো তাকে দেয়নি, কিন্তু আর্জেন্টিনা তাকে যা দিয়েছে সেটা তো স্পেন দিতে পারেনি। আর্জেন্টিনায় যেটা নারী পোতা, আর্জেন্টিনাতেই তো তার মা, আর্জেন্টিনা দেশটাও তো তার মা। তিনি ঠিক করলেন তিনি আর্জেন্টিনার হয়ে খেলবেন, কিন্তু তিনি চাইলেই তো হবে না। আর্জেন্টিনা ফুটবল দল তো লিওনেল মেসির খোঁজ তখনও জানে না যতটা জানে স্পেন। স্পেন যখন 2003 যুব বিশ্বকাপ খেলতে যে হোটেলটাতে উঠেছিল, আর্জেন্টিনা দল ঠিক সেই হোটেলটাতেই উঠেছিল। সেখানে স্পেন দলের এক বাবুর্চি ছিল, সে খোঁজ পেল স্পেন যে করেই হোক লিওনেল মেসিকে তাদের দলে নিয়ে আসতে চায়, স্পেন যে করেই হোক লিওনেল মেসিকে স্পেনের জাতীয় ফুটবলার হিসেবে খেলাতে চায়। তখন সেই বাবুর্চি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক উঁচু পদের কর্মকর্তাকে ধরার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন, ভাই তোমরা কিন্তু একটা বিশাল বড় রত্ন হারাতে চলেছ, কারণ একবার যদি সে স্পেনের হয়ে খেলে ফেলে তাহলে হয়তো তুমি কখনোই আর মেসিকে আর্জেন্টিনা হয়ে খেলাতে পারবে না। তো এরকম আর্জেন্টিনা সেরকম সেই কর্মকর্তার কাছে এরকম প্রচুর প্রতিভার খোঁজ আসে। সে আর্জেন্টিনায় তখন হাজার হাজার ম্যারাডোনা, লাখ লাখ ম্যারাডোনা, তখন যেন অলিতে গলিতে একটা দুইটা করে ম্যারাডোনা আছে। তো সে স্বাভাবিকভাবেই তখন যখন তাকে বাবুর্চিটা এসে বললো যে এরকম একটা বিশাল প্রতিভা আছে তোমাদের আর্জেন্টিনার, সে বার্সেলোনার যুব একাডেমিতে খেলে, যাকে স্পেন নিজ দলে খেলিয়ে ফেলানোর চেষ্টা করছে, তুমি দেখো ভাই তাকে তোমাদের দলে নিয়ে নাও, না হলে কিন্তু তোমরা হারাবা তাকে। তখন আর্জেন্টিনার সেই কর্মকর্তা বললো, ভাই রে এইরকম হাজার হাজার ম্যারাডোনার খবর প্রত্যেক দিন আমার কানে আসে, কমপক্ষে 1,00,000 ম্যারাডোনার খবর তো আমি নিজে জানি, কয়টা ম্যারাডোনার খোঁজ আমি নিব বলো, আমার পক্ষে সম্ভব? তুমি এইসব বাদ দাও তো বাদ দাও, আমার টাইম নেই ভাই। তখন সেই লোক অলমোস্ট অবজ্ঞা করেই চলে যাচ্ছিলেন। সেই বাবুর্চি বলল, ভাই আপনাকে ছোট্ট একটা অনুরোধ করি, আপনাকে আমি এই যে ডিভিডিটা দিচ্ছি, এই ডিভিডিটাতে ওই ছেলের কিছু ম্যাচের দৃশ্য আছে, আপনি আপনার ব্যস্ত সময় পার করে একবার হলেও সেই মুহূর্তটা দেখবেন। তো সেই লোকটা জাস্ট এড়ানোর জন্যই, এখন সেই নাছোড়বান্দা লোকটাকে যেহেতু এড়ানো যাচ্ছে না, এড়ানোর জন্যই কোনো মতে নিলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখবো দেখবো ঠিক আছে আমাকে দাও। এবং তিনি নিজের হোটেলে ফিরলেন, তার মেজাজ মুজাজ খুব খারাপ, দলটাও ঠিক মতো হচ্ছে না, যা নানাভাবে মেজাজ মুজাজ খারাপ। সেই অবস্থাতেই তিনি সেই ডিভিডিটা চালিয়ে দিলেন এবং দেখলেন সত্যি তো কি এক রত্ন আমরা হারাতে চলেছি। এবং তিনি কাল বিলম্ব করলেন না, সেই ডিভিডির কাভারে লিওনেল মেসির বাবার ফোন নাম্বার ছিল। তিনি ভাবতে পারেননি যে লিওনেল মেসি নামে সেই ফুটবলারটাকে তার প্রয়োজন হবে, তিনি অনেক আগেই জানালা দিয়ে সেই কাভারটার কাগজটার প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিয়েছেন, যার ফলে তার বাবার নাম্বারটাও হারিয়ে ফেলেছেন, কাভারে লেখা ছিল। তিনি হন্যে হয়ে খুঁজছেন, হায় হায় কোথায় ফেললাম কোথায় ফেললাম। তারপর তিনি আর্জেন্টিনার সবাইকে বললেন, রোজারিও শহরে মেসি নামের যত মানুষ আছে সবাইকে তুমি জিজ্ঞেস করো, সবাইকে ফোন করো, লিওনেল মেসি নামের একটা ছেলে বার্সেলোনার হয়ে খেলে, তার বাবাকে, তার নাম্বার আমার দরকার। অনেক খুঁজে ডিরেক্টরির পর ডিরেক্টরি ঘেটে লিওনেল মেসির বাবার নাম্বার জোগাড় করা হলো, ফোন দেয়া হলো এবং বলা হলো আপনার ছেলেকে স্পেনের দল খেলাতে চায়, ভুল করেও খেলাবেন না, কারণ এই ছেলে একদিন আর্জেন্টিনার হয়ে খেলবে, এই ছেলে একদিন আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে পড়বে, এই ছেলে একদিন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবে, এই ছেলে একদিন আর্জেন্টিনার হয়ে অধরা বিশ্বকাপ আমাদেরকে এনে দেবে। মেসি পারেননি, মেসি সত্যিই পারেননি, কিন্তু সময় তো এখনো আছে, সব তো শেষ হয়ে যায়নি মেসি। আমরা জানি সারা বিশ্বের মানুষ আকুতি জানাচ্ছে, আর্জেন্টিনার সমর্থকেরা আকুতি জানাচ্ছে, মেসি ফিরে এসো, মেসি ফিরে এসো, মেসি ফিরে এসো, সবার আকুতির কথা নিশ্চয়ই মেসির কানে যাচ্ছে। এর মধ্যে একজনের আকুতির খবর আমি লিওনেল মেসির কানের কাছে পৌঁছে দিতে চাই, জানি না লিওনেল মেসি আমাদের এই কথা আকুতি শুনবেন কিনা, হয়তো শুনবেন হয়তো শুনবেন না, তারপরও শুনবেন না জেনেও আমি সেই আকুতিটা লিওনেল মেসির কানের কাছে পৌঁছে দিতে চাই, একটা চিঠির খবর পৌঁছে দিতে চাই, যে চিঠি আর্জেন্টিনার অখ্যাত অচেনা একজন শিক্ষিকা লিখেছেন লিওনেল মেসির উদ্দেশ্যে, খোলা চিঠি, যে চিঠি রাতারাতি সারা বিশ্বে ছড়িয়ে গেছে, কারণ যেই চিঠির প্রত্যেক পরতে পরতে এই কথা লেখা আছে, লিওনেল মেসি তুমি প্লিজ হেরে যেও না, কারণ মেসি তুমি হার মেনে নেয়া মানে শুধু তোমার হার মেনে নেয়া না, তোমাকে হিরো ভেবে, তোমাকে আদর্শ ভেবে পৃথিবীর যেই হাজার হাজার কোটি কোটি ছোট্ট ছেলে বড় হচ্ছে, তুমি যদি ভাবো তুমি হেরে গেছো, তোমার এই হার সেই সব ছোট্ট শিশুদেরও হার। প্লিজ মেসি, সেই ছোট্ট শিশুদের কথা ভেবে হলেও তুমি যেও না। প্রিয় লিওনেল মেসি, আমি জানি কখনোই এই চিঠি আপনি হয়তো পড়বেন না। সারা বিশ্বে আপনার অসংখ্য ভক্ত, কোটি কোটি ভক্ত, এত ভক্তের ভিড়ে আমার মতো এই অচেনা নগণ্য ভক্তের চিঠি হয়তো কখনোই আপনার কাছে পৌঁছবে না। তারপরও আমি লিখছি, কারণ এই চিঠির কথা আপনার কাছে পৌঁছানো ভীষণ ভীষণ জরুরি। আমি আপনাকে চিঠি লিখছি শুধু একজন ফুটবল সমর্থক হিসেবে নয়, মেসি, আমি আপনাকে চিঠি লিখছি আর্জেন্টিনার অখ্যাত স্কুলের একজন শিক্ষিকা হিসেবে। আমি জানি আপনি আপনার পেশাটাকে, আপনার ফুটবলটাকে ভীষণ ভালোবাসেন। আমিও যেমন আমার কাজটাকে, এই শিক্ষকতা পেশাটাকে ভীষণ ভালোবাসি। এই চিঠিতে আমি চাইলে লিখতে পারতাম আমাদের দেশের এই যে ভীষণ জনপ্রিয় খেলা ফুটবল, তাতে আপনার অনন্য প্রতিভা নিয়ে। আমি চাইলে লিখতে পারতাম বিশ্ব জোড়া আপনার যে খ্যাতি, আপনার যে জনপ্রিয়তা, আপনার যে জাদুকরী ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমাদের সেটা নিয়ে। কিন্তু এসব কথা এত এত লেখা হয়েছে, তা হয়তো পুনরাবৃত্তি হয়ে যেত, তা হয়তো শোনাতে একঘেয়ে মনে হতো। আমি তাই একটা অন্য বিষয় নিয়ে আপনার কাছে লিখছি, এমন একটা কঠিন চ্যালেঞ্জের কথা নিয়ে আপনার সামনে আমি লিখছি, যার মুখোমুখি আপনি কখনো হননি। মেসি, আমি চাই আপনি সেই সব শিশুদের স্বপ্ন দেখান, যেসব শিশু আপনাকে আদর্শ মানে, আপনাকে হিরো ভাবে, আপনাকে নায়ক মনে করে, সেই সব শিশু যারা বড় হয়ে একদিন লিওনেল মেসির মতো হতে চায়। আমি যতই তাদেরকে আমার নিজের কথা বলি না কেন, আমি জানি তারা শুধুমাত্র আপনার কথাই শুনবে। তারা যে আপনার প্রতি এক অবিশ্বাস্য অনুরাগ নিয়ে বড় হয়েছে, সেটা আর কারোর মধ্যেই আমি কখনোই পাইনি। কিন্তু মেসি, সেই সব শিশুরা এখন যখন দেখবে তাদেরই হিরো, যার প্রতিদিনের মাঠের লড়াই দেখে তারা অনুপ্রাণিত হয়, সেই হিরো আজকে হাল ছেড়ে দিয়েছে। লিওনেল মেসি, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, সেই সব মানুষদের আপনি কখনো হতাশ করবেন না, যারা জীবন যুদ্ধে পরাজিত, যারা জীবনে নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ। আমি চাই না আপনি তাদেরকে সফল করে তুলুন, যারা শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে আড়াল করে অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলতে ভালোবাসে। কারণ অন্যের দোষ, অন্যের ত্রুটি, অন্যের ব্যর্থতা নিয়ে কথা বলতে পয়সা তো আর লাগে না, তাতে খুব একটা শ্রম ব্যয় হয় না। আপনি একজন শিক্ষকের কাছে এই কথা শুনছেন, আর্জেন্টাইনরা বড্ড আবেগী, বড্ড ইমোশনাল। আর্জেন্টাইনরা মনে করে অন্যের কাজটাই বুঝি সহজ, আমার কাজটাই বুঝি সবচেয়ে কঠিন। আর্জেন্টাইনরা মনে করে একটা গোল করা এ আর এমন কি কাজ, তার চেয়ে বুঝি অনেক ভীষণ কঠিন কাজ একটা বাড়ি বানানো। আর্জেন্টাইনদের কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টেনে নিচে নামাতে চায়, এটাই তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর্জেন্টাইনদের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যের ব্যর্থতাটাকেই নিজেদের সাফল্য বলে মনে করে। কিন্তু মেসি, এটা ভুল, ভীষণ রকমের ভুল। কারণ ব্যর্থ হওয়াটাই শেষ কথা নয়, শেষ কথা হলো ব্যর্থতার থেকে শেখা, নতুন করে লড়াই করা। আর তাই করজোরে আপনার কাছে মিনতি করছি, প্লিজ মেসি, হাল ছেড়ে দেবেন না। আপনি হাল ছেড়ে দিলে যে আমার ছাত্ররা এই বিশ্বাস নিয়ে বড় হবে, দেশের হয়ে জেতা, একটা ট্রফি জেতা, চ্যাম্পিয়ন হওয়াই যেন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, তা তারা যেন এটা না ভাবে। নিজের জীবনে আপনি যতই সফল হন, অন্যদের সুখী করতে না পারাটাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে সবাই মনে রাখবে। এত বাধা পেরিয়ে এসে সেই ছোট্ট বয়স থেকে লড়াই করে আপনি আজকে এই অবস্থানে এসেছেন মেসি। কিছু মানুষের কথায় আপনি হাল ছেড়ে দেবেন, আপনি তা পারেন না মেসি। হাল ছেড়ে দেয়া আপনার পক্ষে সম্ভব নয়। দয়া করে আর্জেন্টিনার জার্সি তুলে রাখবেন না, কারণ এই জার্সি গায়ে আমাদের সবার প্রতিনিধিত্ব করেন আপনি। মেসি আমাদের একজন, যে একজনকে আমরা পেয়েছি স্বর্গ থেকে। মেসি আমাদের কাছে তেমনই একজন যার কাছ থেকে আমরা ট্রফি চাই না, যার কাছ থেকে আমরা আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন যতটা না দেখি তার চেয়েও বেশি করে চাই সেই সব জাদুকরি মুহূর্ত, যেই মুহূর্তগুলো আমাদের ক্ষণিকের যন্ত্রণা, প্রতিদিনকার না পাওয়ার বেদনা ভুলিয়ে দেয়। দয়া করে আমার ছাত্রদের কাছে এই বার্তা পৌঁছে দিবেন না, দ্বিতীয় হওয়া মানে হেরে যাওয়া। দয়া করে আমার ছাত্রদেরকে এই বার্তা দেবেন না, তোমাকে সব সময় জীবনে প্রথম হতেই হবে, কারণ প্রথম হওয়াটাকেই মানুষ মনে রাখে, কে দ্বিতীয় হলো এটা কেউ মনে রাখে না। বরং আমার ছাত্রদের কাছে এটা উপলব্ধি করতে হবে, সত্যিকারের নায়ক তারাই যারা অন্যের মুখে হাসি ফোটাতে নিজেদের সেরাটা উজাড় করে দেয়। আমার ছাত্রদের এটা উপলব্ধি করতে হবে তারা বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়ে না, তাদের জয়ই একদিন হয় যারা চেষ্টা করে যায়, লড়াই করে যায়। লিওনেল মেসি, সবাই বলছে সেই ছোট্ট ফুটবলটাই নাকি আসল, কিন্তু আমি জানি সেই ফুটবলটা আসল নয় লিওনেল মেসি, আসল হলো মানুষের হৃদয়। এবং আমি আপনার ফুটবলে নয়, আমি আস্থা রাখছি আপনার হৃদয়ে। আমি আশাবাদী একদিন আপনি আপনার সেই হৃদয়ের ডাক আবার শুনবেন, একদিন আপনি অবশ্যই আবার আর্জেন্টিনার জার্সি নিজের গায়ে তুলবেন।
Mentos, batti gallo!